This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আপনাদের সবাইকে স্পেশালি ওয়েলকাম করতে চাই আজকের শোতে একটা বিশেষ কারণে। বিশেষ কারণ আসলে একটা না, বেশ কয়েকটা বিশেষ কারণ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে হচ্ছে 7 তারিখ, 7ই জানুয়ারি, এবিসি রেডিওর বার্থডে। সুতরাং আজকে একটা বিশেষ দিন এবং সেই অর্থে হ্যালো 8920 বিশেষ হ্যালো 8920 হবে, সেটাই স্বাভাবিক। এবং যারা এতদিন ধরে আমাদের সঙ্গে আছেন এবিসি রেডিওকে বাংলাদেশে নাম্বার ওয়ান রেডিও করার জন্য, যেসব শ্রোতা আমাদের সঙ্গে সবসময় থাকেন, তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই আজকের এই বিশেষ দিনে। এবং আজকের এই দিনে আমরা কাকে পেয়েছি তার সঙ্গে আমরা পরিচিত হব, তবে তার আগে হ্যালো 8920 সম্পর্কে একটু বলে নেই। হ্যালো 8920 হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের গল্প বলে। যারা এই অনুষ্ঠানটি শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা সবসময় একটা কথা বলি, এই অনুষ্ঠানটি একটি সিলেবাসবিহীন অনুষ্ঠান যেখানে শুধুমাত্র ভালোবাসার গল্প কিংবা শুধুমাত্র বেদনার গল্প কিংবা শুধুমাত্র সাফল্যের গল্প এগুলো প্রচার করা হয়, ঠিক তা না। যে কোনো মানুষের জীবনের গল্পই এখানে প্রচার হতে পারে যদি সেই জীবনের গল্পে কোনো একটা লেসন থাকে, পুরোটা শোনার পরে যদি মনে হয় তার জীবনের গল্প থেকে আমার ব্যক্তি জীবনে কোনো না কোনো কিছু আমি নিতে পারবো যেটা আমার জীবনকে চলার জন্য অনেকখানি হেল্প করবে, অনেকখানি সহায়ক হবে। সেই অর্থে আপনি যদি মনে করেন যে আপনার জীবনের গল্পটি হ্যালো 8920 তে প্রচার করা উচিত, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া ফোন করতে পারেন আপনি সেই পুরনো নম্বরেও, আমাদের পুরনো নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। ওকে, আজকে যে মানুষটি আমার সঙ্গে রয়েছে তাকে এক নামে আসলে পরিচয় করিয়ে দেওয়া যায়। তিনি আমাদের বিনোদন জগতের অত্যন্ত প্রিয় মুখ, অভিনেতা মাহফুজ আহমেদ। আপনাকে অভিনন্দন হ্যালো 8920 তে। মাহফুজ ভাই, আমি খুবই ইনফরমালি শুরু করতে চাই, আপনি আমার খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ এবং খুব কাছের একজন মানুষ। আমাদের হ্যালো 8920 বেসিক কিছু ক্যারেক্টার আছে, আমরা সেই ক্যারেক্টারে আজকে হয় নাই বাজাবো। আমি আপনাকে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আমাদের রেডিও অনুষ্ঠানটা বোধহয় আপনি শোনেন, তাই কি?
আমি শুনি, আমি বেশ কয়েকটা অনুষ্ঠান শুনেছি, আমার ভালো লেগেছে। প্রথম অনুষ্ঠান শুনে ভালো লেগেছে।
আচ্ছা,
আমার কাছে মনে হতো যে কি করে এই অনুষ্ঠান হয় এবং কি করে মানুষ এত সুন্দর করে কথা বলে, এত সাধারণ একজন মানুষ কি করে এত সুন্দর করে তার জীবনটা বর্ণনা করে।
রাইট, আমাদেরও খুব আশ্চর্য লাগে যখন একজন মাটির কাছাকাছি একটা মানুষ, প্রান্তিক পর্যায়ের একজন মানুষ আসছে, এসে ইজিলি সে তার জীবন সম্পর্কে আগা করে।
অবিশ্বাস, অবিশ্বাস। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা স্টোরি একটা দলিল।
রাইট,
এবং আপনি শুরু করেছেন যেভাবে যে প্রতিটা স্টোরি থেকে প্রতিটা মানুষ নিতে পারে তার জীবনে চলার পথে অনেক কিছু নিতে পারে।
জি, নিঃসন্দেহে। আজকে আমরা একটা বিশেষ দিনে আপনাকে পেয়েছি, এবিসি রেডিওর আজকে বার্থডে, সুতরাং আপনাকেও শুভাশিস। হ্যাঁ,
হ্যাপি বার্থডে এবিসি রেডিও।
অনেক ধন্যবাদ। চলুন আমরা শুরু করতে চাই। মাহফুজ ভাইয়ের বয়স কত কিংবা মাহফুজ ভাই কোথায় থাকেন, এই প্রশ্নগুলো আজকে করা যাবে না, যারা ফ্যান আছেন তারা নিশ্চয়ই জানেন। কিন্তু মাহফুজ ভাইয়ের জীবনের গল্পটা আমরা আজকে তুলে নিয়ে আসতে চাই এবং অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে সে আমাদেরকে যেটা বলবে, যতটুকু বলবে ততটুকুই আমাদের জন্য অনেক বড় পাওয়া। মাহফুজ ভাই আপনি শুরু করুন, আমরা সাধারণত শৈশব থেকে শুরু করি, তো আপনার ক্ষেত্রে নিশ্চয়ই ব্যতিক্রম হবে না আশা করছি। আপনি ছোটবেলা থেকে শুরু করুন আপনার মতো।
এইভাবে গল্প বলার খুব অভিজ্ঞতা
অনুষ্ঠানে যেটা হয় কোশ্চেন সেলিব্রিটি থাকবে, কোশ্চেন করবো, অ্যান্সার দিবে, ব্যাপারটা এরকম না।
এখন আমরা তো অভ্যস্ত হয়েছি এইভাবে যে আমাকে প্রশ্ন করা হয় আমি সেভাবে উত্তর দিই। এখন আমাকে যদি বলা হয় আপনি শুরু করেন, আমি করতে শুরু করবো।
আপনি কোন একটা জায়গায় শুরু করে ফেলেন, আমি টেনে টেনে আপনাকে শৈশবে নিয়ে যাবো।
আমার কাছে, আমার কাছে কেন, প্রতিটা মানুষের কাছে তার শুরুটা কৈশোর অনেক ইম্পর্টেন্ট, সবচেয়ে উজ্জ্বল আমার কাছে মনে হয়। আমার ঠিক সেরকম ভয়াবহ উজ্জ্বল, আমি চোখ বন্ধ করলে শৈশবে চলে যাই সবসময়। এখনো লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা জগৎপুর গ্রাম।
আচ্ছা,
এখন লক্ষ্মীপুর জেলা, আগে ছিল নোয়াখালী জেলা। কারেন্ট গেছে সে গ্রামে আমার মনে হয় যে কয়েক বছর আগে,
একেবারে অজপাড়া গাছ,
একেবারে অজপাড়া গাছ যেটা বলে আর কি। আপনি যখন শীত মানে মহাশীত, বর্ষা মানে
মহাবর্ষা,
একেবারে বর্ষা, ভয়াবহ বর্ষা, আপনি
সাপে কাটলে মানুষ মারা যায় এরকম একটা অবস্থা।
সাপের যাতে ভয় হচ্ছে আপনার আচার খাওয়াটা, প্যাক কাদা যে আচার খাওয়ার ব্যাপারটা আছে এটা আমাদের এলাকায় না খেলে আপনি বুঝবেন না। আপনি হাঁটবেন ঠাস করে কখন পড়েছেন আপনি বুঝবেন না। সেখানেও আমার স্কুল ছিল জগৎপুর প্রাইমারি স্কুল, হচ্ছে আমার বাড়ির পাশে, কিন্তু আমি সেখানে পড়িনি, আমি পড়েছি অনেক দূরে, অনেক দূরে মাঝিরকা হাই স্কুল, এটাকে সংক্ষেপে বলে কেএম ইউনাইটেড একাডেমি। আমার বাবা যেহেতু শিক্ষক, তো আমার বাবা চাইতেন যে আমি বাবার সঙ্গে সঙ্গে থাকি, বাবা যে স্কুলে পড়ান বাবা চান সেখানেই পড়ি। তো ঠিক আছে, বাবা তো হাই স্কুলের টিচার, কিন্তু আমি কেন প্রাইমারিতে বাবার সঙ্গে থাকবো? তো বাবা চাইতেন যে ওনার সঙ্গে, উনি যেহেতু যখন স্কুলে যান আমি ওনার সঙ্গে যাই। সেই প্রেক্ষিতে মাঝিরগা প্রাইমারি স্কুলে আমার
পড়াশোনা। ভাই বোন কজন ছিল?
আমরা পাঁচ ভাই, দু বোন। পাঁচ ভাই কথাটা বলা ঠিক না, আমার ছ ভাই,
আচ্ছা
দুই বোন। এই বিষয়টা এই জন্য বলা যে আমার একটা ভাই মারা যায় মুক্তিযুদ্ধের সময়। এখন ওকে মুক্তিযুদ্ধে বলবো না কি বলবো, তো অনেক ছোট, ও মারা গেছে চিকিৎসার অভাবে, চারিদিকে যুদ্ধ, ওকে যে নিয়ে যাওয়া হবে হসপিটালে, ডাক্তারের কাছে, কারো কাছে, এখানে সেখানে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়া যাচ্ছিল না, কিন্তু চিকিৎসার অভাবে মারা যায়। এখন আপনি ওকে কি বলবেন, মুক্তিযোদ্ধা বলবেন? এবং ফ্যামিলি কি বলুন, এই বাবা মা গুলোকে কি বলবেন আপনি? তো এই বিষয়টা আমাকে হরণ করে যে একটা ভাই কিংবা একটা বোন যখন মারা যায়, আমরা পরবর্তী সময় যদি কেউ জিজ্ঞেস করে আপনার কয় ভাই বোন, আমরা কিন্তু ওই ওই জনকে
বাদ দিয়ে বলি, বাদ দিয়ে বলি। কষ্টকর, প্রত্যেকটা মুহূর্তে কষ্টকর। হ্যাঁ, স্কুলের প্রসঙ্গে ছিল,
স্কুল আমাদের গ্রামের বিষয়টা এরকম ছিল যে হেডমাস্টারের ছেলে, তার মানে আপনি ব্রিলিয়ান্ট ছেলে ধরা হয়, আপনি ব্রিলিয়ান্ট না হলেও ব্রিলিয়ান্ট ধরা। তো স্কুলের টিচাররা আমাকে সেভাবে দেখতেন, আমিও হয়তো ব্রিলিয়ান্ট, তবে ব্রিলিয়ান্ট ওই লেভেলে ছিলাম না, আমি এক দুই তিনের মধ্যে ছিলাম সবসময়। আমার না না সরি, এক হয়েছে আমি অনেক পরে, ম্যাট্রিক পরীক্ষার সময় আমি গ্রাজুয়েশন পাইছি। আমার সঙ্গে যারা ফার্স্ট সেকেন্ড ছিল ওরা সবাই ভালো রেজাল্ট করে নাই, কেউ, আমি একমাত্র ভালো রেজাল্ট করেছি। তার আগ পর্যন্ত আমার রোল নাম্বার ছিল তিন, তিন থেকে দুই আমি কখনো আসতে পারিনি, বরাবরই আমার রোল নাম্বার ছিল তিন। ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা হয়, আমি আমি দেই পাইনি।
আচ্ছা,
তখন এই ধারণা হয় যে ছেলেটা তো মোটামুটি মানে হেডমাস্টারের ছেলে হিসেবে যেভাবে ধরা আসলো ওই মাপের না। তারপর থেকে আমার যাত্রা সিক্স সেভেন এইট, এইটে আবার বৃত্তি পরীক্ষা দিয়ে পাই নাই, কিন্তু ওই যে তিন নম্বরে আছি মোটামুটি চলে যাচ্ছে, চলে যাচ্ছে। টেস্ট পরীক্ষা আমি খুব খারাপ করি, খারাপ করার পর আমার বাবা হেডমাস্টার, হেডমাস্টার ছেলে এই লেভেলে খারাপ করেছে, এই বিষয়টা আমার মাথার ভেতর খুব মানে শক্তভাবে ঢুকে যায় যে বাবার মান সম্মানের জন্য তো আমাকে ইয়ে করা উচিত। খুব মনোযোগ দিয়ে আমি এক মাস পড়াশোনা করলাম, না সরি কয় মাস, তিন মাস পড়াশোনা শুরু করে দিয়ে খুব মনোযোগ দিয়ে, এবং আমি ম্যাট্রিক পরীক্ষা যথেষ্ট ভালো করি। আমার পাশে যারা ছিল ফার্স্ট সেকেন্ড যারা ছিল ওরা ওদের চাইতে আমি অনেক ভালো করি। আচ্ছা, এখন মনে হতে পারে যে আমি স্কুলে গেলাম, ম্যাট্রিক পরীক্ষা দিলাম, পাশ করলাম, চলে আসলাম শহরে, না। আমার স্কুলটা ছিল এরকম যে আমাদের বাড়ি থেকে তিন সাড়ে তিন মাইল,
ওকে,
আমরা তখন মাইলের হিসাব জানি, কিলোমিটার হিসাব
জানি না, এখন কিলোমিটার জানি, মাইল জানি না,
তিন সাড়ে তিন মাইল প্রতিদিন যাই, শীত বর্ষা যখন যাই বাবার সঙ্গে সঙ্গে যাই।
হেঁটে যেতেন নাকি সাইকেলে?
হেঁটে সাইকেল,
সেই গল্পে আসছে মাহফুজ আহমেদ একটু পরে।
হেঁটে সাড়ে তিন মাইল প্রতিদিন, এবং কখনোই পা ব্যথা হতো না, কখনোই মনে হতো না যে অনেক দূরের। ইন্টারেস্টিং পার্ট, যখন বৃষ্টি হতো ভিজে যেতাম, একটা ছাতার নিচে থাকার যে কি আনন্দ, একটা ছাতা যে কি কাঙ্ক্ষিত ছিল আমার কাছে, কিন্তু একটা ছাতা পেতাম না, একটাই ছাতা বাবার, বাবা যেটা নিয়ে যায় স্কুলে। এখন বাবার সঙ্গে একসঙ্গে হাঁটাটা তো ভীতিকর ব্যাপার, আমরা গ্রামে তো বাবাকে ভয় পাই, মাকে ভয় পাই, এভাবে বড় হই, না গিয়ে বাবাকে বলতাম একটা ছাতা কিনে দেওয়ার জন্য, কিন্তু বাবা কখনোই ছাতা
কিনে দিতেন না।
তো গ্রামের যে ছেলেটা ছাতা থাকতো ওর সঙ্গে যাওয়ার চেষ্টা করতাম সব। তো আমাদের গ্রামে একটা ছেলে ছিল, তার বাবা জাহাজে চাকরি করত, সে এখন চেয়ারম্যান আমাদের এলাকার
চেয়ারম্যান। ওকে, কি ছিল ছাতা মার্কা
হতে পারে, আরে নামটা ভুলে গেছি, এই তো শুনলে মাথা
কোন সমস্যা নাই, ছাতাওয়ালা ভাই আপনাকে মনে আছে, কিন্তু নাম এটা আমারও প্রবলেম থাকে, আমি নাম মনে করতে পারি না।
আচ্ছা, ওদের বাড়িতে যাওয়ার একটা কারণ ছিল, ওই বাড়িতে গেলে তোর বাবা জাহাজে চাকরি করতো, কিসমিস নিয়ে আসতো, কিসমিস, তখন জানতাম না যে আসলে কিসমিস কিভাবে বানায়, কোত্থেকে বানায়, কিভাবে তৈরি হয়,
এটা জাঙ্গুর ফল থেকে হয় সেটা
প্রশ্নই আসে না, এটা জানার। কিসমিস পৃথিবীর উপ্রান্ত থেকে আসে, হুর জাতীয় কিছু একটা, কিছু একটা মনে হতো। তো বাড়িতে যেতাম, ওর মা খেতে দিত, ওকে নিয়ে যেতাম স্কুলে, এবং স্কুলের ড্রেস ছিল লুঙ্গি,
লুঙ্গি। হ্যাঁ, এইটা আমি আপনার কোন একটা লেখাতে বা পত্রিকায় পড়েছিলাম, আমি সম্ভবত কড়কড় একটা লুঙ্গি ঈদের গিফট ছিল, আমার মনে আছে দুটো তিনটা লাইন,
লুঙ্গি পরে যেত, লুঙ্গি সবাই।
এটা কি ড্রেস কোডই ছিল লুঙ্গি নাকি অঘোষিত?
অঘোষিত, ড্রেস কোড ছিল না গ্রামের স্কুলে, ড্রেস কোড চালু হয়েছে আমার কাছে মনে হয় কিছুদিন হলো, কয়েক বছর হলো, ড্রেস কোড বলে কোনো কিছু ছিল না, যেহেতু লুঙ্গি সবার হাতের ধারে ছিল, সহজ ছিল, সেহেতু লুঙ্গি আসতো আর কি। একটা ছেলে, ছেলেটার নাম হচ্ছে মোবারক, ওর নাম মনে আছে, কারণ ও যেহেতু প্যান্ট পরে আসতো, ও টার্গেটে ছিল, এবং সেকেন্ড বয় ছিল, ও টার্গেটে ছিল। তো ওর বাবার আবার প্রসেসর ছিল, ঠিক আছে, যখন লেজার পিরিয়ড হতো তখন আমরা সবাই ওর পিছনে ঘুরতাম, কারণ হচ্ছে ওর সঙ্গে সঙ্গে থাকলে ও যা খাবে ওর সঙ্গে কিছু খাওয়া যাবে, ঠিক আছে। আমরা পেতাম বাবার কাছে আটা না,
আচ্ছা,
ওর আবার পয়সার লিমিট ছিল না, ওর বাবা দলিল লেখক ছিল, প্রচুর প্রশাসনের বাবা ওকে দিত, ওর পেছনে পেছনে আমরা থাকতাম। সে মোবারক এখন হচ্ছে বিদেশি কোন জাহাজে আছে, জাহাজে চাকরি করে,
আচ্ছা,
খুব কম দেখা হয়।
লুঙ্গির কথা,
লুঙ্গি আসলে চারিদিক থেকে এত
এত কিছু আসছে,
আমি কোনটাকে কোনটা বলবো বুঝতে পারছি না।
নামি আছে, আমি আপনাকে খেয়ে
দেবো। তো লুঙ্গি, সেই লুঙ্গি আমি প্রথম প্যান্ট পরি, আমার খেয়াল আছে আমি যখন ঢাকায় আসবো ক্লাস এইটে তখন প্রথম প্যান্ট পরি। কিভাবে তাও এটা, আমি ঢাকা আসবো এই জন্য যে চোখে আমার এক ধরনের অসুখ ছিল, চোখে দিয়ে পানি পড়তো, অ্যালার্জি ছিল। তো বাবা নিয়ে আসছিল, আমাদের এক কাজিন ছিল, ডাক্তার ছিলেন সিএমএইচ, আমাদের হিরো আঙ্কেল, সরি হিরো আঙ্কেল তো না, হিরো ভাই, কি বলছি আমি, হিরো ভাই শুনলে তার কি বল, হিরো ভাই ছিলেন ডাক্তার, হিরো ভাইয়ের কাছে নিয়ে আসে সিএমএইচ আমি যাই। তো দাউদকান্দি তখন ফেরি, দুটা ফেরি ছিল, ঢাকা থেকে বের হওয়ার পর আপনি নোয়াখালীর দিকে যাওয়ার পথে দুটা ফেরি ছিল। ফেরিতে আসার পর এক প্রথম ফেরি পার হলাম, সেকেন্ড ফেরিতে ওঠার পর বাবা বললাম যে এবার প্যান্ট পর, ঢাকা চলে আসছে, ঠিক আছে। আমি তখন লুঙ্গিটা খুলে বহু সরম টরম সবকিছু লজ্জা সরম মাথা খেয়ে আমি প্যান্টটা পরি,
মানে আপনি ঢাকা শহরে ঢুকছেন,
সেই আমার প্রথম প্যান্ট পরা, আমার তো 85 ম্যাট্রিক, 85 ম্যাট্রিক হলে ইট ওয়াজ 83 আই থিঙ্ক। তারপর চোখ দেখে চলে যায়, কিন্তু আমার হচ্ছে কি, ওই যে ঢাকা আসলাম, ঢাকার প্রতি আমার কোনো যেন একটা টান, ওই যে লাইট হর্ন, গাড়ির হর্ন, হর্ন গুলো আমাকে ইয়া করতো, ডাকতো প্রথমে, ঠিক আছে। আমাদের বাড়ির কাছে ছিল বাস স্টেশন, ওই বাস স্টেশন থেকে যে ইয়েটা বাসের হর্ন শোনা যেত আমার কাছে, মানে আমাকে কেউ ডাকে, এই বাসের হর্নটা আমাকে অনেক
খুব ভালো লাগতো,
ভালো লাগতো। তারপর বাড়ির সামনে দিকে যদি কেউ মোটরসাইকেল নিয়ে যেত, মোটরসাইকেলের ধোঁয়ার গন্ধ, পেট্রোলের গন্ধ, এটা আমাকে টানতো, অনেক টানতো, ঠিক আছে। আমি চাইতাম আমার বোন তখন ইয়েতে পড়ে, কলেজে পড়ে, আমার বড় বোন, আমার বড় বোনকে দেখতে আসে বিভিন্ন মানুষ, গ্রামে যা হয় আর কি, প্রতিদিন একটা সম্পর্ক আসে, কতদূর আগে আবার ভেঙে যায়, আবার আগে আবার ভেঙে যায়, এভাবে দেখা দেখি চলতে থাকে। এমন একটা সপ্তাহ ছিল না যে আমার বোনকে দেখতে না আসে আর কি। আচ্ছা, মাস্টার মেয়ে কলেজে পড়ে, তো আমি মনে মনে চাইতাম আমার বোনকে জিবিএ করবো, যদি একটা হোন্ডা থাকতো, একটা মোটরসাইকেল থাকতো, তাহলে বুঝি আমি মোটরসাইকেল শেয়ার করতে পারতাম। আর ওই সময়টাতে ঠিক ম্যাট্রিকের আগে আগে আমাকে সিনেমা অনেক বেশি আমাকে টানতো। সিনেমা কিভাবে দেখতো, তখন তো সিনেমা হল আমাদের ওখানে শুরু হয় নাই, কিন্তু টেলিভিশন শুরু হয়েছে, টেলিভিশন উপজেলা, তখন উপজেলা পরিষদের অফিসে ব্যাটারি দিয়ে টেলিভিশন চালানো হতো। নাটক মাঝে মধ্যে নাটক দেখতে যেতাম, কিন্তু যেদিন সিনেমা হতো সেদিন মিস করতাম না, সেদিন ফাঁকি দিয়ে চলে যেতাম, ফাঁকি দিয়ে চলে যেতাম, পড়া শেষ করে শুয়ে যেতাম। আব্বা দেখলো যে শোয়ার আগে তো নামাজ পড়ে শুতে হবে, মানে এশার নামাজের নামাজ পড়ে তারপর শুতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা যেদিনই হোক আপনাকে ওই যে উজু করিডোরে নামাজ পড়ে তারপর ঘুমিয়ে দাও। আমি ঘুমিয়ে গেলাম, বাবাও ঘুমিয়ে গেলেন, আমি ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম, চলে গেলাম, কিন্তু টেলিভিশন দেখতে চলে গেলাম, টেলিভিশন দেখতে চলে গেলাম। টেলিভিশন দেখে যখন বাড়িতে ফিরলাম, তাও টেলিভিশন আমাদের গ্রাম থেকে, মানে আমাদের বাড়ি থেকে টেলিভিশন দেখার জন্য যেখানে যেতাম উপজেলা পরিষদ, রামগঞ্জ উপজেলা পরিষদ প্রায় 4 মাইলের মতো হবে, 4 মাইল তো হবেই, আমরা মাঠ দিয়ে হেঁটে চলে যেতাম, আমি
আমাদের
না দল, আমরা দুজন, আমি আমার এক বন্ধু কালু।
আচ্ছা, টেলিভিশন দেখতে চার,
টেলিভিশন দেখতে চার,
এটা এই এই শহরের ছেলে মেয়ে যারা আছে তারা চিন্তাই করতে পারে, কিছুদিন আগেও কিন্তু 10-12 বছর আগেও কিন্তু এই ব্যাপারটা ছিল, এখন তো একেবারে মানে ঘরে ঘরে টেলিভিশন, তাও কালার সাদা কালো টেলিভিশন খুঁজে পাওয়া যাবে না,
টেলিভিশন এখন মোবাইলে সবকিছু,
মোবাইলে
টেলিভিশনের জন্য যেতাম। তো কালু আমার বন্ধু, আমি আর কালু চলে যেতাম দেখে রাত্রে ফিরতাম।
ওই সময় কি অনুষ্ঠান গুলো দেখতেন মনে পড়ে?
সিনেমা, সিনেমাটার কথা অনেক বেশি, সিনেমা
শুক্রবারের সিনেমা,
সিনেমা তখন কিবারে হতো জানতাম,
আমার জানা মতো শুক্রবারের দিকে হতো, নামাজের পর পর,
নামাজের পর না তো বিকেলে, রাত্রে হতো বিশেষ বিশেষ দিবস। আমার খেয়াল আছে সার্ক সম্মেলন উপলক্ষে
4-5 দিন
ব্যাপী অনেকগুলো ছবি টুবি হয়েছিল, তখন আমরা রাত ভরে দেখতাম। তারপর মোহাম্মদ আলীর মুষ্টিযুদ্ধ, এটা দেখার জন্য আমি যেতাম, খেয়াল আছে। রাতে যখন ফিরতাম, দরজা তো সব বন্ধ, তো দরজার উপর দিয়ে ছোট্ট একটা জায়গা আছে, সেখান দিয়ে ঢুকে আমি শুয়ে থাকতাম, ভোরে কেউ টেরি পেত না যে আমি রাত্রি গিয়ে টেলিভিশন দেখে এসে
ঘুমিয়ে আছি,
কেউ টেরি পেত না আর কি আমাকে। টেলিভিশন দেখতে দেখতে যেটা হলো, আমার সিনেমার প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি, ভালোবাসা কি বল, পাগলামি তৈরি হয়ে গেল আর কি। সিনেমা শুনলে আমি নাই, রাজ্জাক কবরী সাবানার কথা শুনলে আমি শেষ। আমাদের এলাকায় তখন একটা সিনেমা হল আর হলো, ও মাই গড, সিনেমা হল আমাদের পাশে,
অচিন্তনীয় ব্যাপার সেটা, মেঘনা চাইতে বৃষ্টি
না, সিনেমা হল
পোলাপান কিভাবে উচ্ছন্নে যায় দেখা যাক এবার।
আচ্ছা উচ্ছন্ন গেছি না, উচ্ছন্নের বিপরীত কি
সেভাবে সেখানে হতে পারে।
আচ্ছা তো এটা হলো সোনাপুর বাজার, মাছ বাজারের পাশে একটা ঘর, টিনের ঘর। টিনের ঘরে সবাই চাটাই বিছায় আর কি, চাটাই মানে হচ্ছে যে ইয়ে আর কি বলে, চাটাই তো বোঝেন সবাই,
চাটাই বুঝে, চাটাই সবাই বুঝে,
চাটাইয়ের উপরে বসে বসে আমরা দেখি। কিন্তু চাটাইয়ের উপর বসলাম, প্রথম প্রথম ছবির কথা আমার মনে নেই, আমার ধরো নাগিন টাগিন কিছু যেতে হবে, সাপ বিষয়ক একটা ছবি হবে।
আচ্ছা আচ্ছা, সাপ বেদের মেয়ে জোসনা বা কোনো কিছু,
না না
এই ধরনের অনেক পোশাকের ছবি হতো ওই সময়টাতে,
বেদের মেয়ে জোসনা অনেক পরে। নাগিনী সাপিনী না, নাগিন রাজ্জাক ছিল এটা মনে আছে।
আচ্ছা
দেখি আমি তো পর্দার খুব কাছাকাছি জায়গায় একদম তিন চার হাত পর্দার, মানে হচ্ছে আমি দুই তিন টাকা দিয়ে টিকিট কেটে যেতে দেখেছি, আমি তো সামনের স্টলে পেয়েছি, তখন কোনটার দামি সেটা বুঝতাম না, আমি তাকে আছি
সামনে বসাটাই কেটে,
সামনে বসাটাই তো কেটে দিচ্ছি। ও মাই গড, দেখা যাচ্ছে ছবি, ছবির মানুষগুলো রাজ্জাককে দেখা যাচ্ছে, সাপ সাপ দোড়াল দিচ্ছে সাপ, মানে আমি স্বপ্ন জগতে চলে যাই, ছবি ভালো খারাপ বুঝি না, এই যে মানুষগুলোকে, ছবির মানুষগুলোকে দেখতে অনেক বেশি আনন্দ লাগতো, অনেক বেশি মানে আমি স্বপ্নের মধ্যে চলে যেতাম। তো ওই প্রথম ছবি থেকে ছবির বিষয়টা, মানে টেলিভিশন যতটা আমাকে টানছিল তার চেয়ে অনেক বেশি ছবির বিষয়টা আমার মাথার ভিতরে ঢুকে যায়।
ওকে, আমরা এই জায়গাটায় বাফুস ভাই একটা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র তিন মিনিট পরে আমরা আবারও এই এই জায়গাটা থেকে ফিরবো আড্ডাতে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই দেখছেন ক্লোজ আপ প্রেজেন্স, দেখছেন না সবাই শুনছেন, ছবির কথা বলছিলাম তো এই জন্য দেখা দেখি ব্যাপারটা চলে এসছে, সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ আমি আরজি কিবরিয়া আছি আপনার সঙ্গে, এবং আজকে আমাদের সঙ্গে এই বিশেষ দিনে আমাদের অ্যানিভার্সারি ডেতে এবিসি রেডিওর জন্মদিনে আমাদের সঙ্গে আছেন অভিনেতা মাহফুজ আহমেদ। তো তার জীবনের গল্প আমরা শুনছি এবং তার জীবনের গল্পই আমরা ফিরব, এবং তাকে দেখতে চাইলে, তাকে তো আসলে নতুন করে দেখার কিছু নেই, কিন্তু আমাদের এই স্টুডিওতে সে কেমন লাগছে সেই সেই পরিবেশটা আপনি যদি বুঝতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, যেখানে প্রায় 11 লাখের মতো আমাদের ফ্যানরা রয়েছে, চলে আসতে পারেন facebook.com/hello8920। একটু পরে আবারও ফিরছি, মাত্র তিন মিনিট পর।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
ওকে প্রিয় শ্রোতা, তিন মিনিট পর আমরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকের এই অ্যানিভার্সারি ডেতে, এবিসি রেডিওর জন্মদিনে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগত জানাতে চাই। যারা আমাদেরকে শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা ভালোবেসে আমাদের এই রেডিও স্টেশনকে এক নম্বর জনপ্রিয় রেডিও স্টেশন করেছেন, বিশেষ করে হ্যালো 8920 অনুষ্ঠানটিকে এত বেশি পপুলার করেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই। আমাদের নিয়মিত একজন শ্রোতা হচ্ছেন মাহফুজ আহমেদ, এবং তিনি আমাদের এই অনুষ্ঠানটিতে এসছেন ভালোবাসার জায়গাটি থেকে। তো তার জীবনের গল্প আজকে আমরা উপস্থাপন করছি, এবং শেষের দিকে তিনি কিছু মেসেজ নিয়ে এসেছেন আপনাদের জন্য, সেটাও তিনি বলবেন, সেই জায়গাটিতে আমরা যাব, তবে পুরো অনুষ্ঠানে তার জীবনের গল্প ওঠার পর। আর তাকে দেখতে চাইলে বা আমাদের হ্যালো 8920 যদি আপনি জয়েন করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। জি মাহফুজ ভাই, আমরা যেখানে ছিলাম যে প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা এবং স্বপ্নের মতো মনে হতো,
তারপর আমাদের বাড়ি থেকে প্রায় 12-14 মাইল দূরে হবে লক্ষ্মীপুর জেলা শহর, আমরা তো গ্রামে রামগঞ্জ,
জি
রামগঞ্জ অনেক গ্রামে, তো সেখানে যাওয়া শুরু করলাম, আসা যাওয়া শুরু হলো, স্কুল ফাঁকি দিয়ে শুরু হলো আমার আসা যাওয়া, ঠিক আছে, একটা দুটো দেখি কখনো ধরা পড়ে নাই যে গেছে। নানাবাড়ি ছিল রায়পুর, নানাবাড়িতে যেতাম আসলে ছবির দেখার, মানে নানাবাড়ি ছিল উসিলা ছিল আর কি।
আর এই সময় তো ছবি দেখা মানে হচ্ছে একদম জীবন কাহিল হয়ে যাবে যদি ফ্যামিলিতে যান।
ছবি দেখার বিষয়টা আমার কাছে এমন ছিল যে আমি ঢাকা থেকে আমাদের গ্রামে যেতে তো অনেক পরে, দুই তিন বছর পরের ছবি, পুরনো ছবি দেখতাম, যে ছেলেটা আমাদের বাড়ি থেকে ঢাকায় আসতো সে যদি সিনেমা দেখে যেত গ্রাম ফিরে যেত, তখন তাকে ধরতাম কি ছবি দেখেছে কি স্টোরি, বসে 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 স্টোরি শুনতাম তার কাছ থেকে, ঠিক আছে, তাকে অনেক বেশি লাকি মনে হতো, মাই গড কি লাকি, সে ঢাকায় যায়, ঢাকায় যায়, ঢাকা দেখে আসে, ছবি দেখে আসে, তার কাছ থেকে স্টোরি শোনা, এটা নিয়মিত অভ্যাস ছিল আমার। তারপর ওই যে বললাম লক্ষ্মীপুর যাই আসি, নানার বাড়ি ছিল রায়পুর, রায়পুর নানার বাড়ির নাম করে আসলে আমি লক্ষ্মীপুর চলে যাই সিনেমা দেখে, ধরা পড়ি না কখনো। একবার করলাম কি, তখন সিনেমা মানে সিনেমা মানে মনে হচ্ছে যে সারাদিন সিনেমায় দেখি আর কি, তো আমি আমার যে সহচর কালু তাকে নিয়ে চলে গেলাম, তখন লক্ষ্মীপুর সিনেমা হল হয়েছে, লক্ষ্মীপুর দুইটা হয়ে গেছে, লক্ষ্মীপুর ঝুমুর সিনেমা, লক্ষ্মীর পাশে একটা জাবেদ সিনেমা, না ভুলে গেছি, লক্ষ্মীর পাশে একটা হল, লক্ষ্মীপুর শহরের একটা হল, চৌমুহনি একটা হল, মাইজদি একটা হল। একদিন করলাম কি, আমরা সকালে বেরিয়ে গেলাম, প্রত্যেকটা শো দেখলাম, বারোটা থেকে শুরু করে বারোটা থেকে রাত বারোটা,
একই ছবি নাকি?
একদম একই ছবি না, লক্ষ্মীপুর একটা দেখলাম, চৌমুহনি একটা দেখলাম, মাইজদি একটা দেখলাম। আচ্ছা, এমন ভাবে ছিলাম ছবির মোহের মধ্যে, বাড়িতে ফিরতে হবে এবং কখন ফিরবো, বাবা যে মারবে সবাই ধরবে এটা মাথা ছিল না। প্রতিটা ছবি দেখলাম, দেখার পর যখন ঘুরে দেখি যে এটা তো বারোটার বেশি বাজে, রাত বারোটা, রাত বারোটা থেকে আমি কি করে বাড়িতে আসবো, আমার বাড়ি হচ্ছে 14 মাইল দূরে,
মাই গুডনেস,
কি করে আসবো? আচ্ছা, বৃষ্টি, অবিশ্বাস্য, এটা ছবির চেয়ে অবিশ্বাস্য লাগে ভাবতে আমার কাছে। আমি মাঝদি শহর থেকে হাঁটা শুরু করি, হাঁটতে 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 আমি আসি, সরি না, মাঝদি থেকে লক্ষ্মীপুর গাড়ি ছিল, মাঝদি থেকে লক্ষ্মীপুর গাড়িতে আসি, তারপর লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ যে আমাদের বাড়ি, এখানে ডেইলি বাস একটা দুইটা যায়, সেটা দিনে শেষ হয়ে যায়, রাতে কোথেকে বাস যাবে? আমি লক্ষ্মী, কিন্তু আমাকে তো বাড়িতে ফিরতে হবে, অসম্ভব। আমি হাঁটা শুরু করলাম বৃষ্টি দিয়ে, আমার খেয়াল আছে এটা কি করে সম্ভব, আমি আমি এখনো ভাবি মানে এটা হতে পারে, আমি আমার কাল আমার সহচর কালু
মানে ভূতের ভয় ভয় ছিল না ওই মুহূর্তে,
কোথেকে এই যে শুরু করলাম হাঁটা 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 শুরু করলাম, হাঁটতে 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 মাঝখানে আর পারছি না, এটা মীরগঞ্জ বাজার হবে, লক্ষ্মীপুর রামগঞ্জের মাঝামাঝি, এটা তো মীরগঞ্জ বাজার হবে, একটা মসজিদে ঢুকলাম, মসজিদে ঢুকে শুয়ে গেলাম, মসজিদে চাটাই গায়ে দিয়ে আর কি, হ্যাঁ শুয়ে গেলাম,
সারাদিন অনেক পুণ্যকামী আছে
এটা। ওকে, আচ্ছা, সুবহে সাদিকের সময় যিনি আজান দিতে আসেন, আজান্তে আসার পর উনি দেখে ভয় চিৎকার করলেন, ওনার ভয়ে আমরা ঘুম থেকে উঠি এবং তারপর আবার হাঁটা শুরু করি, হাঁটতে 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 বাড়িতে আসি। কি করে এটা সম্ভব হলো আমি জানি না, আমি যখন বাড়িতে আসলাম সকাল, তখন বাড়িতে ঢুকছি, বাবার সঙ্গে দেখা, মুখোমুখি,
হাই হাই,
একটা বাবার সাথে তাকাই ছিলেন, আমি জাস্ট আস্তে ছোট করে চলে গেলাম আর কি, চলে গেলাম, কিচ্ছু বলে না, একটা কথা বলে নাই, বলে নাই, সারা রাত জায়গা তো আমি আসলে ঘুমাইলাম, সারাদিন ঘুমাইছিলাম, কিছু কেউ আমাকে কোনো কথা বলছে না, খাচ্ছি ঘুমাচ্ছি কিছু বলছে না, ওই দিন গেল, রাতও বাস চুপচাপ দূরে দূরে থাকি, আমি জানি বাবা ধরলে অবস্থা খারাপ আছে, দূরে দূরে থাকি, রাতও কিছু বলছে না। আচ্ছা, পরদিন সকাল ঘুম থেকে উঠতে গিয়ে দেখি আমার হাত পা বাঁধা, দৌড়ে দিয়ে আমার হাত পা বাঁধা এবং পুলিশে খবর দেওয়া হয়েছে, আমার বাবা আমাকে পুলিশকে দিয়ে দেবেন।
সিরিয়াসলি?
সিরিয়াসলি, মানে আমি বাবাকে নিয়ে মিথ্যে কথা বলে নাকি?
ও এম জি, দিস ইজ মাহফুজ আহমেদ,
আমার বাবা আমাকে পুলিশে দিয়ে দেবেন এবং আমার ভাই ডক্টর মামুন আহমেদ, এখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তাকে দিয়ে চিঠি লেখানো হচ্ছে, আমি আমার ছেলেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে পুলিশের হাতে তুলে দিলাম।
মাই গুডনেস,
আমার বাবা বলছেন, আমার শিক্ষক পিতা বলছেন, আমার ভাই লিখছে
এবং আপনি তখন হাত পা বাঁধা অবস্থায়,
হ্যাঁ আমি জিতে শুয়ে আছি এবং আমার ভাই তো আমার সঙ্গে আড়াড়ি, তো মানে আড়াড়ি বলতে যেহেতু কাছাকাছি বয়স, আমি সিনেমা দেখতাম, ও আবার কম দেখতে পারত, ওর সঙ্গে একটা আড়াড়ি বেশি বিষয় ছিল, ও আরো খুব খুশিতে সে লেখে,
বাবা যা বলে তার চেয়ে দুই লাইন বেশি,
দুই লাইন বেশি লেখে সে আর। আচ্ছা, লিখে আমি তো স্পিচলেস, হায় হায় শেষ, বাবা যেটা আমাকে ভয় দেখানোর জন্য এটা তখন বুঝিনি,
ওকে,
কিন্তু ভয় দেখাতে গিয়ে আমি শেষ, আমি তো
কথা বলি সব ভিজে গেল
আনডাউটেডলি, ওই
এটুকু মাহফুজ আহমেদ বলবে না, এই জন্য আমাকে মাঝে মাঝে প্রম্পট করতে হচ্ছে, ওকে,
যাই হোক, তো এটা আসলে আমি আমি এখনো কি করে আমার মানে আমি মানে জীবনে ভুলতে পারবো না, এটা আমার জন্য যেমন ভয়ঙ্কর স্মৃতি তেমনি।
এরপরে কি মানে বন্ধ হয়ে গেল সিনেমা দেখা?
না, যাক, এরপর আর দেননি বাবা, কিন্তু পুলিশে আর দেননি, আমাকে ভয় পাওয়ার জন্য এটা করেছেন, পরে আম্মা এসে কান্নাকাটি করলেন, আম্মা সিরিয়াসলি বাবাকে বিয়ে করলেন, থামালেন, আর আমাকে দেয়া হয়নি এরপর সিনেমা দেখতে, আমার সাবধান। আচ্ছা, এখন আমার মাথা ঠিক আছে, জোর করে আমাকে সরালো সিনেমা দেখা থেকে, সরালো ঠিক আছে, কিন্তু আমার মা থেকে সরাবে কি করে, মাথা তো সিনেমা ঢুকে আছে, আমাকে গ্রাম ছাড়তে হবে,
এটা মাথায় ঢুকে গেল,
এটা ঢুকে গেল, আমাকে গ্রাম ছাড়তে হবে, যদি আমি সিনেমা দেখতে চাই, সিনেমাটা দূর দৌড়াতে পারছি মাথার কাছে, আমাকে গ্রাম না ছাড়লে হবে না, গ্রাম ছাড়তে হবে। সামনে ম্যাট্রিক পরীক্ষা, মাথায় ঢুকে গেল যে ম্যাট্রিক পাশ করে আমরা চলে যাব, আমি চলে যাব ঢাকায় পড়বো, গ্রামের বাইরে চলে যাব, তখন তো আমাকে কেউ পাবে না, কারণ এর মধ্যে রেপুটেশন এত খারাপ হয়ে গেছিল আমার, আমি সিনেমা দেখতে গিয়ে এটা বিক্রি করে সেটা বিক্রি করে বাবার টাকা, মামার টাকা, এর টাকা, ওর টাকা, এই টাকা পয়সা চুরি করে সিনেমা দেখতাম, রেপুটেশন আমার খুবই খারাপ, এটা আসলে
চোরবাদী পেয়ে গেছেন
নিঃসন্দেহে। আমার আমার মা আমাকে চোর বলতো, কারণ হচ্ছে যে মামার বাড়িতে গেছিলাম একবার, আমার মেজো মামা না, সেজো মামা, চুনু মামা, চুনু মামা এখন গ্রামে থাকেন, আমার সেই চুনু মামার টাকা চুরি করেছিল, আমি সিনেমা দেখছিলাম, কেউ স্বীকার করে না, এখন চাল পোড়া নিয়ে আসছে, এই চাল পোড়া খেতে গিয়ে আমি তো মাই গড
না জানি আজকে কি হয়।
কি হয় উনি সবাইকে, আমরা হচ্ছে অনেক, আমরা কাজিনটা অনেক 50-60 জন তখনই ছিলাম, এখন 100 ছাড়িয়ে গেছে আমার কাজিনটা। সবাই তখন নানার বাড়িতে ছিলাম, সবাইকে চাল পোড়া খাওয়া দিবে, মামা চাল পোড়িয়ে আনা হয়েছে, চাল খাওয়া দিবে। এই চাল নিয়ে আমার কি ভীতিকর অবস্থা। তারপর কেউ যদি আমাদের বাড়িতে বেড়াতে আসতো, মামা খালু এটা সেটা, আমি ঠিক পকেট থেকে পয়সা চুরি করে আমি ঠিক সিনেমা দেখতাম। তারপর সুপারি চুরি করা, নারিকেল চুরি করা, বাবার পকেট কাটা, ইট ইজ টু মাচ, মানে সীমা আমি লঙ্ঘন করে ফেলছি আসলে। এটা কারণ আমাকে সিনেমা দেখতে হলে টাকা, টাকা পাবো কোথেকে? আমি বাবার আটানা পয়সা দেন দুপুরে ইয়ে করার জন্য, টিফিন খাওয়ার জন্য, আর আমি পয়সা কোথেকে পাবো? আমাকে বিক্রি করার ছাড়া কোনো উপায় নাই। আমার স্পষ্ট খেয়াল আছে এটা কাশের বদনাই তো বল, আমাদের
কাশের বদনা,
কাশের বদ,
পিতলের, পিতলের হয় কাশের হয়,
এটাও আমি বিক্রি করে দিয়েছি সিনেমা দেখার
জন্য। ওটা কি ব্যবহার্য ছিল?
ব্যবহার্য ছিল, আমি সেটাই তো বললাম, আমি সেটাও বিক্রি করে দিই। আমার আমার মানে আমি কোথায় চলে গেছে সিনেমা দেখার জন্য জিনিসপত্র বিক্রি করে, পকেট কাটা থেকে শুরু করে সব ওখানে পর্যন্ত চলে গেছে আমি। তারপরে এখন নিজের মধ্যে একটা বোধোদয় হইলো আমার, যে এরকম না, গ্রামে থাকলে আমার এই কাজই করতে হবে, খুশি করতে হবে, সিনেমা দেখতে হবে, আমার বদনাম হয়ে যাচ্ছে, খুব খারাপ, খুবই খারাপ কাজে নিজেকে উদ্ধার করতে হবে, নিজেকে এগিয়ে আসতে হবে, নিজেকে উদ্ধার করার জন্য আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবো, ম্যাট্রিক পাস করবো, ম্যাট্রিক পাস করে শহরে চলে আসবো, শহরে চলে আসবো, ম্যাট্রিক পরীক্ষা দিলাম। এর আগে সবাই ধারণা করেছিল আমি মোটামুটি মানের করবো, কিন্তু আমি ম্যাট্রিক পরীক্ষা যথেষ্ট ভালো রেজাল্ট করলাম, ফার্স্ট ডিভিশন তো অবশ্যই বেশ ভালো মার্কস নিয়ে আমি চলে আসলাম। বাবা একটা বিষয় ছিল, বাবা যেহেতু টিচার ছিলেন, হেডমাস্টার, আমরা সবাই বাবার ছাত্র, বাবা চাইতেন যে পড়াশোনার জন্য যা চায়, যে যেভাবে চায় সেটা করতে পারো। আমি ঢাকা পড়বো, ঢাকা নিয়ে আসছে আমাকে, ঢাকা নিয়ে আসছে, পরীক্ষা দিলাম ঢাকা কলেজ, আমি চান্স পাই নাই, রেসিডেন্সিয়াল মডেল কলেজ চান্স পাই নাই, চান্স পেলাম হচ্ছে আমি তিতুমির কলেজে, চান্স পেলাম আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে, দুটোতে হোস্টেল নাই, আমি থাকবো কোথায়, আমার ঢাকা কেউ নাই থাকার। মামা মামি আছেন গ্রামের, 8-10 ছেলের মামা মামি শহরে থাকলে যেমন বিহেভ পান,
আমি
সেরকমই পেয়েছি, ওখানে হয়তো একবার যাওয়া যেত,
কিন্তু থাকার মতো পরিবেশ,
থাকার মতো অবস্থা ছিল না,
জি,
কাজে হোস্টেল ছাড়া, যেহেতু ঢাকা কলেজ চান্স পাইনি, রেসিডেন্সিয়াল মডেল কলেজ চান্স পাইনি, আমি চলে যাচ্ছি, কি মন খারাপ, যেতে 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 আমি কুমিল্লার ক্রস করছি, তখন বাবাকে বললাম আব্বা ভিক্টোরিয়া কলেজ তো বিখ্যাত কলেজ, এখানে পরীক্ষা দেওয়া যেতে পারে, একটু থাকি না আব্বা। আব্বা কি মনে করে আব্বা আমি যা বলি তাই শুনে, তখন বুঝলাম না, নামলাম কুমিল্লা, নেমে আমরা ভর্তি ফর্মটা নিয়ে চলে গেলাম। যাওয়ার পর এখন একা একা কিভাবে দেবে, তো আমাদের গ্রামের আটটা ছেলে ছিল আমার সঙ্গে, ও ফ্রাস্ট্রেশন পেয়েছিল, আমির হোসেন, ওকে পটাইলাম যে এরকম চল ভিক্টোরিয়া কলেজে পড়ি, ভিক্টোরিয়া কলেজ অনেক বিখ্যাত, ঢাকা ছিল অনেক বড় কলেজ, আসলে আমার সঙ্গী দরকার ছিল, ওকে পটাই পটাই রাজি করে ফেললাম। ওর জন্য একটা ফর্ম নিয়েছিলাম মনে আছে, মনে হয় দুটা ফর্ম নিয়েছিলাম, আমার জন্য একটা, ওর জন্য একটা, তো দুজনে টিকলাম আমরা, দুজন আমরা ভর্তি হয়ে গেলাম ভিক্টোরিয়া কলেজে। হোস্টেল আছে, প্রথমত হোস্টেল সিট পাইনি, পেয়েছিলাম ছিলাম মেসে, মেসে দক্ষিণ চরথা, তো ওখানে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে গেলাম, মেসে থাকতাম কিছুদিন। তো ওখানে একদিন আমার চুরি হয়, বাবা টাকা পাঠাতেন 1000 টাকা, 800 কি 1000 টাকা পাঠাতেন মনে হয়, এই টাকা চুরি হয়ে গেছে, আমি এক মাস চলবো কি করে, এটা
চোরের জিনিস চুরি হয়ে যাচ্ছে।
আচ্ছা কেমন ভাই,
তখন কি সিনেমা দেখার পোকা ঠোকা ছিল মাথায়?
ছিল মানে কিসের কলেজ, আমার কোথায় কলেজ, আমার পড়াশোনা কোথায় গেল, আমি দেখেন আমি খুবই
খারাপ,
চুরি হয়ে গেল টাকাটা। আমার সন্ধুন আমার পাশে যে ছিল প্রবীর, প্রবীর সো সরি প্রবীর, তুই যদি শুনে থাকিস, আমার সন্ধু ছিল প্রবীরকে, এবং তখন ওই বয়সে আমার কাছে মনে হচ্ছিল আমার রুমমেট ওই চুরি করেছে। আমি কি করলাম, আমাদের কলেজের যে ভিপি ছিলেন শফিক শিকদার, এখন অনেক বড় নেতা, উনি ওনাকে বললাম, মানে ভিপি ছিলেন ওনাকে বললাম, উনি বিচার টিচার করে ওই ছেলেকে জরিমানা করলেন, আমাকে ফেরত দিয়েছে জিনিসগুলো, কিন্তু আমি জানি না আদর্শে নিয়েছে কিনা। এখন মনে হয়, এখন মনে হয় যে কাজটাকে ঠিক করেছিলাম, ওর বিরুদ্ধে বিচার দিলাম, আদৌ কি সে নিয়েছিল নাকি নেয় নাই, কে নিয়েছিল আমি তো জানি না, কিন্তু বিচারটা তার হয়েছিল, খেয়াল আছে আমার ভিক্টোরিয়া কলেজে। কিন্তু ওই যে আমার সিনেমার পোকা, আমি সিনেমা দেখি সিনেমা দেখি, ওইখানে দীপিকা, মধুমতি, রূপালী, কত হল আগে, এক হলে সিনেমা দেখতে অনেক দূরে যেতে হতো, এখন তো কাছে কাছে সিনেমা, সিনেমা দেখি, পড়াশোনা নামকে অবস্থা পড়াশোনা করি আর কি, এদিকে আব্বাকে বলি টাকা পাঠানোর জন্য, আমি ইয়ে করি বলে যেন প্রতিটা সাবজেক্টে প্রাইভেট পড়ি, বাবা তো টাকা পাঠায় কত কষ্ট করে, খেয়াল আছে আমার। হারে কিন্তু আসলে অমনোযোগী হওয়ার কারণে, কারণ ইন্টারমিডিয়েট কিন্তু অনেক কঠিন সাবজেক্ট, ছেলে ম্যাট্রিক পাশ করার পর যখন ইন্টারমিডিয়েট ভর্তি হয়, স্পেশালি সায়েন্সের ছেলেরা, এরা কিন্তু মানে হঠাৎ করে সমুদ্রে এসে পড়ার মতো, এই বিষয়গুলো তো আমার স্পষ্ট খেয়াল আছে যে আমি বুঝতে পারছিলাম না সাবজেক্টগুলো, স্যার পড়াচ্ছেন কিন্তু আমি বুঝি না, মুখস্থ করার চেষ্টা করতাম মনে হচ্ছে, কিন্তু না বুঝে যা হয় আর কি। তারপরে আমার কাছে আমি রেজাল্ট, আমি সেকেন্ড ডিভিশন পাই ইন্টারমিডিয়েট। এটা ডিজাস্টার আমাদের ফ্যামিলির জন্য, আমাদের ফ্যামিলিতে সবাই স্টার পায়। ফার্স্ট ডিভিশন তো সাধারণ ঘটনা, আমি সেখানে
সেকেন্ড ডিভিশন পেয়ে গেলেন।
এই পরাজয়টা আমি মেনে নিতে পারিনি লাইফে, আমার দিক পরিবর্তনের প্রধান হচ্ছে এখানে।
একটা কথা আছে, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এবং সেই দিক পরিবর্তনের দিকে এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে।
এরপর থেকে বাবা মা কি বলবে, অন্যরা কি বলবে, ঠিক আছে, আমার কাছে মনে হলো আমি এটা কি করছি। সেকেন্ড ডিভিশন আমি কখনই মেনে নিতে পারি, আমার ছেলে, আমার মতো ছেলে সেকেন্ড ডিভিশন পাবে অসম্ভব, এটা হতেই পারে না। ঠিক আছে, আমি কি করলাম, আবার পরীক্ষা দেব, প্রিপারেশন নিচ্ছি, আবার থাকবো, আবার পরীক্ষা দেব ইন্টারমিডিয়েট। আবার বলছেন না, যা হবার হলো তুই ঢাকায় যা, ঢাকা গিয়ে কোনো কলেজে ভর্তি হওয়া। কিন্তু কোনোভাবে আমার ইয়ে সায় দিচ্ছে না, কিন্তু আব্বা কুমিল্লা আমাকে রাখবেন না, ঢাকা নিয়ে আসবেন, যেহেতু অন্য দুই ভাইরা এখন ঢাকায়, তখন ঢাকা ইউনিভার্সিটি পড়তো, ঢাকা চলে আসবে। তো ঠিক আছে, আসলাম ঢাকা, আসলে ঢাকা এসে, আচ্ছা আমি তো ম্যাট্রিক ভালো, ইন্টারমিডিয়েট খারাপ, কোথায় ভর্তি হতে পারি? আমি কোনো ভালো জায়গায় ভর্তি হতে পারবো না। আমি আমার ইয়ে ছিল বুয়েটে পড়বো, মেডিকেলে পড়বো, বড় বড় জায়গায় যাবো, এটা তো সম্ভব না। আমি কি করলাম তখন, আমার আমার একটা ভেতরে মানে নিজে নিজে ইয়ে করলাম যে আমাকে এমন কিছু করতে হবে যেখানে আমি অন্য সবার চেয়ে আলাদা।
এটা আপনার নিজের ভেতরে?
একদম নিজের ভেতরে। হ্যাঁ, আমার পড়াশোনা সাধারণ, কিন্তু আমার কাজটা এমন কিছু হবে যেটা সবাইকে দিয়ে সম্ভব না, এটা আমার মাথার মধ্যে ঢুকে গেল। আমি সিটি কলেজ থেকে ডিগ্রি পাশ করলাম, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম, ইয়েতে এম কম ভর্তি হলাম ম্যানেজমেন্টে, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি আমি ভর্তি হলাম। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর, কিন্তু ওই যে আমার ভাই বোন কিংবা আমার কাজিনরা, কেউ বুয়েটে পড়ে, কেউ ডাক্তারি পড়ে, কেউ আর্মিতে, অনেক বড় বড় জায়গা, আমি নিজেকে অনেক ইনফেরিয়র ভাবতে শুরু করলাম। এটা কি,
ওকে,
আমাকে আর কেউ কিছু বলতো না, না আমি আমাকে গর্ব এমন ভাবে গর্ব আমার দিকে যেন সবাই
সবার লুকটা যায়
যায়, এটা একদম আমার নিজস্ব উপলব্ধি থেকে আমি এটা করেছি।
বাট সেটা কি হবে সেটা আপনি জানতেন না?
রাইট, কিভাবে এটা আমি জানতাম না। তো তখন আমার বন্ধু এখন একটা টেলিভিশন চ্যানেলের অনেক বড় পজিশনে আছে, চিফ নিউজ এডিটর, তো ও তখন একটা পত্রিকা চাকরি করে, চাকরি ঠিক না, লেখালেখি শুরু করে আর কি। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু কুমিল্লা থাকাকালীন সময়, ও ইন্টারভিউ নেওয়ার জন্য ওর কাছে যায়, এর কাছে যায়, এখানে যায়, আমার কাছে অনেক বেশি, ওরে বাপরে বাপ, অনেক বিশাল একটা ব্যাপার মনে হয়, মোস্ট থ্রিলিং একটা ব্যাপার, ও এত বড় লিডারদের ইন্টারভিউ নেয়। আমি ওকে বললাম একদিন, চল একদিন তোর সঙ্গে একটু যাই ঘুরি। তো আমার ও আমাকে নিয়ে যায় আজকের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের বাসায়, তোফায়েল আহমেদ ইন্টারভিউ করবে।
কত সালের দিকে মনে আছে?
এটা
আনুমানিক বললে ভাবে
89 হতে পারে,
89 সাল,
88-89,
ওকে,
88, হ্যাঁ 89 এরকম। আমি তোফায়েল আহমেদের বাড়িতে যাচ্ছি আমার বন্ধুর সঙ্গে, ও ইন্টারভিউ করবে। এর আগে সাংবাদিক মানে আমার কাছে বিশাল একটা ব্যাপার। ও ইন্টারভিউ নিচ্ছে, আমি বসে আছি মন্ত্রমুগ্ধ দেখছি, শুনছি কি বলে। ইন্টারভিউ নেয়ার পর যখন বেরিয়ে আসি, তখন আমার বন্ধু, আমার ঘনিষ্ঠ বন্ধু আমাকে বলে, তুই আমার সঙ্গে আসছিস বলে আজকে আসতে পারলি, না হলে তোফায়েল আহমেদের বাড়িতে আসতে তোর 1400 বছর লাগত। মেবি সে অনেক খেলার ছলে কথাটা বলেছিল, কিন্তু আমার লেগে যায়।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই, আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আজকে যেটা এখন পর্যন্ত বের হয়েছে, দ্যাট ইজ এপিক ফর আ হিউম্যান বিং। কারণ আমরা সবসময় একটা কথা বলে থাকি যে যেখানে আপনি আঘাত পেয়েছেন, সেই আঘাতটাকে যদি আপনি শক্তিতে রূপান্তর করেন, তাহলে সেই শক্তির বেগ কতটা বড় হতে পারে তার একটা বেস্ট এক্সাম্পল কিন্তু আজকে আমরা আমাদের এই প্রিয় মানুষটাকে এখানে উপস্থাপন করে আমরা দেখাতে পারি। কারণ মাহফুজ আহমেদকে নতুন করে চেনানোর কোনো দরকার নেই, কিন্তু এই মাহফুজ আহমেদ তিনি একদিনে হননি, তার জীবনের যে বাঘগুলো, সেই বাঘগুলো যদি না থাকতো তাহলে হয়তো বা আমরা এই মাহফুজ আহমেদকে পেতাম না। মাহফুজ আহমেদের জীবনের গল্প শেষ হয়নি, সেটা কেবলমাত্র শুরু হয়েছে, আমরা সামনের দিকে যেতে চাই। তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। এবং আজকের এই বিশেষ দিনে যারা আমাদের সঙ্গে আছেন, আজকে 7ই জানুয়ারি, আপনারা জানেন এবিসি রেডিও বার্থডে, আপনাদের সবাইকে স্পেশালি আরো একবার ওয়েলকাম, আরো একবার শুভাশিস জানাচ্ছি এবিসি রেডিও থেকে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, ফিরে আসছি ঠিক রাত 12:06।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সময় এখন 12:06 এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। হ্যালো 8920 চলছে, আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদকে যদি আপনারা দেখতে চান স্পেশালি হ্যালো 8920 স্টুডিওতে, মাহফুজ আহমেদ কেমন, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ facebook.com/hello8920। আমি আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, ফিরছি আমার এই প্রিয় অভিনেতার কাছে, যেটা আপনি বলছিলেন যে আপনার ফ্রেন্ড বলল 1400 বছর লাগবে তোফাল আমাদের বাসায় যেতে। তারপর
ওই যে মাথার মধ্যে ঢুকে গেল যে আমি জার্নালিস্ট হব, এই প্রথম যে ওই যে এর আগে ছিল যে আমি এমন একটা কিছু হবো যেটা যার দিকে সবাই তাকিয়ে থাকে, যেহেতু আমি পড়াশোনায় খুব ভালো কিছু করতে পারিনি। এবার
আমি এখন একটা জায়গা খুঁজে পেয়েছি, এটাই আমাকে হতে হবে।
এখন আমি একদম ডিটারমাইন্ড যে আমি জার্নালিস্ট হব, এখানে যাই সেখানে যাই লোক ধরার চেষ্টা করি, ঘুরে ঘুরে এক সময় আপনি পথে নামলে তো পথ শেষ, আপনি খুঁজে পাবেন, এক সময় পেয়ে যাই এবং আমি জার্নালিজম শুরু করি। যে পত্রিকা শুরু করে সাপ্তাহিক নগরী নামে একটি পত্রিকা, আমার সঙ্গে ছিলেন তখন শহীদুল আজম, এখন একটা টেলিভিশন অনেক বড় জায়গায় আছে, পত্রিকাটাও প্রথম শুরু হয়। লেখালেখি করি, আমার খেয়াল আছে প্রথম ইন্টারভিউ আমি নেই, কার আমাকে টেস্ট করে আমার যে এডিটার যে এই ছেলে পারবে কিনা। আমার অনেক কিছু অভাব আছে কিন্তু সাহসের অভাব নাই, এটুক বলে রাখি আমাকে তখন এরশাদ পিরিয়ড 89 শেষ দিকে, 88 শেষ দিকে, 89 এর প্রথম দিকে হবে। শাহ মোয়াজ্জেম হোসেন উপ প্রধানমন্ত্রী তখন, উনি তখন চাঁদের লোক এবং ওনার কথাবার্তা ঠিক থাকতো না, উনি যেভাবে কথাবার্তা বলতেন এখানে সেখানে কিংবা কাউকে নিয়ে যখন কথা বলতেন খুব
যাচ্ছে তাই বলে,
তো ওরকম একটা লোকের ইন্টারভিউ নিতে গেলে আমার স্পষ্ট খেয়াল আছে। তখন আমি তো ইয়াং ছিল, জিন্স পরি, টি শার্ট পরি, টি শার্টের উপর একটা এখানে একটা স্টিকার ছিল, প্লে বয় স্টিকার ছিল, খেয়াল আছে। উনি আমাকে একটা প্রথম প্রশ্ন করল, এমন প্রথম প্রশ্ন ছিল আমার স্টাইলটা এরকম ছিল যে প্রথমে আমি নেগেটিভ প্রশ্ন দিয়ে শুরু করলে ওর ভেতরটা বেরিয়ে আসবে, তারপর আমি বুঝে শুনে প্রশ্ন করবো। কি একটা নেগেটিভ প্রশ্ন করেছিলাম উনি, তোমার টি শার্টের উপরে যে স্টিকারটা দেখে বুঝতে পেরেছিলাম তুমি এইটাই প্রশ্ন করবা, ঠিক আছে। আমার সম্পাদক পাশে বসা, সম্পাদক তো কাঁপছেন, সম্পাদক আসলে টেস্ট নিচ্ছিলেন আর কি, আমি পারছি কি পারছি, সম্পাদকের ক্লোজ, সম্পাদক একই দল করাতে সম্পাদকের সঙ্গে একটা এক ধরনের সম্পর্ক ছিল শাহ মোয়াজ্জেম হোসেনের, তো তারপরও ভয় ভীতি নিয়ে আমি আমি ইন্টারভিউ নিয়ে বেরিয়ে আসি আর কি, এটা ছিল প্রথম অভিজ্ঞতা আমার। তারপর এই পত্রিকা লিখি, ওই পত্রিকা নানা পত্রিকা লিখতে 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 আমি এক সময় স্টাফ হয়ে যাই সাপ্তাহিক পূর্ণিমা, আতাহার খান নির্বাহী সম্পাদক, ওনার একদমই একদম ফিক্সড হয়ে যায়। আমি আর বিচিত্রা থেকে আসে তখন ইরাজ আহমেদ, আমি আর ইরাজ আহমেদ একই দিন। ইন্টারেস্টিং পার্ট হলো সেখানে আমার সঙ্গে পরিচয় উৎপল শুভ্র, আজকের বিখ্যাত
ক্রীড়া
সাংবাদিক উৎপল শুভ্র। উৎপল তখন লেখে, উৎপল লেখে ওখানে, আমরা তিনজন একই সময় জয়েন করি। ইন্টারেস্টিং পার্ট হলো এই যে আমি বিভিন্ন পত্রিকা লিখি, এর ওর ইন্টারভিউ নেই, এখানে যাই সেখানে যাই, তোফাল আহমেদের কথা কিন্তু আমি ভুলি নাই।
ওকে,
আমি সুযোগ পেলে ওনার কাছে যাওয়ার চেষ্টা করি, ওনার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি। একসময় ভদ্রলোকের সঙ্গে আমার এমন সম্পর্ক হয় উনি মাঝে মধ্যে আমাকে ফোন করতেন।
বাহ, চমৎকার।
এবং রাজনৈতিক পরিচয়ের বাইরে, পেশাগত পরিচয়ের বাইরে অন্য ধরনের একটা সম্পর্ক গড়ে ওঠে, যে সম্পর্কটা এখনো আছে।
অসাধারণ, অসাধারণ, রিয়েলি নাইস ম্যান, বিকজ আমি তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, অসাধারণ ভাবের মানুষ।
আমার বিয়ের সময় সমস্ত কাজকর্ম ফেলে কিন্তু উনি গিয়েছিলেন, এখনো যদি কোনো প্রয়োজন ওনার কাছে যাই আমাকে কাউকে বলে যেতে হয় না, আমি সরাসরি বেডরুমে যেতে পারি ওনার কাছে। যেমন ওনার কাছে তেমনি ভাবির কাছেও। এই সম্পর্কটা কোন রাজনৈতিক সম্পর্ক না, একেবারে ব্যক্তিগত সম্পর্ক ওনার সঙ্গে। তো যতই ওনার সঙ্গে ওনার কাছে যতই যাই, তার আমার মনে হয় আমার ওই বন্ধুটির কথা, ওই 1400 বছর এটা সেটা মনে হতো, আমার জার্নালিস্ট হওয়ার কথা না, জাস্ট ওই আঘাতটার কারণে।
আমার মনে হয় আপনার ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
নিঃসন্দেহে আমি কৃতজ্ঞ, আমি ওর প্রতি আমার আমার জেদটা বাড়িয়ে দিয়েছিল, জেদটা জাগিয়ে দিয়েছিল, এটাই আর কিছু না, ওর প্রতি আমার কোন ইয়া নাই। আচ্ছা, আরো কৃতজ্ঞ এই জন্য যে জার্নালিজমে যদি না আসতাম আজকে আমি মাহফুজ আহমেদ হওয়ার কোন সুযোগই ছিল না। যেহেতু জার্নালিস্ট আমি, এখানে সেখানে যাওয়ার সুযোগ হতো, আমি গেলাম একবার ইন্টারভিউ করতে ইমদাদুল হক মিলন।
আচ্ছা,
এটাও 89 এর ঘটনা। আচ্ছা, ইন্টারভিউ করলাম, ইন্টারভিউ করার পর উনি আমাকে বললেন এই ছেলে তুমি অভিনয় করবে। আচ্ছা, এই ধরনের কথা তখন শোনা এটা অনেক বড় ব্যাপার ছিল, একটা মাত্র চ্যানেল টেলিভিশনে দেখা যাবে আমাকে, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি মানে আই ওয়াজ থরলি থ্রিলড, শিহরিত হয়ে গেলাম, কি বলে আমাকে, আমি আমাকে টেলিভিশনে দেখা যাবে, আমি অভিনয় করব। ওই শুধু শব্দটাই আমার এখনো কানে আছে, এই ছেলে তুমি অভিনয় করবে, ঠিক আছে। আমি মনে করি রাত ঘুমাতেই পারিনি, আমাকে অভিনয় করতে বলা হয়েছে, ঠিক আছে। কখন যে আমি ওনার নাটকে ঢুকে গেলাম, কোন কারণের ফুল 89-এ, আমার একটা ডায়লগ ছিল, সমীক আসারকে বলবো এই তোকে ডাকে, ওলি ডাকে, ওলি মানে আজিজুল হাকিম, আজিজুল হাকিম ডাকছে, আমি আজিজুল হাকিমের বন্ধু, ইউনিভার্সিটিতে পড়ি, বই খাতা নিয়ে ঘুরি, একটাই ডায়লগ, ঠিক আছে, একটাই ডায়লগ। এর মধ্যে আমি হচ্ছে কি আমি সাংবাদিকতার সূত্রে জাহিদ তকির ভাই এদের সবার সঙ্গে আমার
মোটামুটি টুকটাক পরিচয়
হয়ে গেছিল। একবার তো টেলিভিশন স্টেশন থেকে আমি যেতে যাচ্ছি বইমেলায় যাব, তকির ভাইয়ের হন্ডায় করে যাচ্ছি আর কি। আমি আমি জীবনে ভুলবো না তকির ভাইয়ের মোটরসাইকেল পেছনে আমি বসা, ঠিক আছে, এটা আমি জীবনে ভুলবো না। আরেকবার জাহিদের ইন্টারভিউ করলাম, জাহিদ আমার, আমি তখন মহসিন হলে থাকি, জাহিদ আমার হলে আসছিল, ঠিক আছে, হলে আসছিল, হলে আসার পর ছেলে আমাদের হলের ব্যাপার, হলের সব ছেলে মেয়ের কাছে তো আমি, ছেলেরা সবাই তাকি আমাকে দেখে, মাই গড, মাহফুজের সঙ্গে জাহিদের পরিচয়। যেদিন আমাকে প্রথম টেলিভিশনে দেখে আমার হলের ছেলেরা, এই কোন কারণে ফুল আমি অভিনয় করেছিলাম প্রথম, এই যে আজিজুল হাকিম আমাকে বলে সমীক আজকে ডাকার জন্য, আমি সমীক আজকে গিয়ে বলি এই তোকে ওলি ডাকে, এই একটি ডায়লগ স্পষ্ট খেয়াল আছে। একবার হয়েছিল ঠিক নাকি কতবার হয়ে গেছিল এখন মনে নাই, কারণ আমি কানে কিছু শুনছিলাম না, অ্যাকশন বলার পর আমি কানে কিছু শুনছিলাম না, মানে এটাই মনে আছে। যাই হোক, তা আমাদের মাহফুজকে দেখা যাবে মহসিন হলের সমস্ত ছাত্ররা তো বসে আছে টেলিভিশনের সামনে,
তখন তো বোধহয় সাদা কালো ছিল না?
সাদা কালো না, না সাদা কালো, আমাদের হলের টেলিভিশন সাদা কালো ছিল, কিন্তু সাদা কালোর ইট ওয়াজ 89 অবশ্য কালার টেলিভিশন,
কালার টেলিভিশন ছিল। আপনার প্রথম তো এই জন্য জিজ্ঞেস করছিলাম।
আচ্ছা, না না, আপনি আমাকে এত পেছনে দেন না ভাই।
ওকে, না ঠিক আছে, কালার টেলিভিশনই ছিল,
কালার কালার। তো নাটক শুরু হয়ে গেল, কোন কারণের ফুল শুরু হচ্ছে, কি শেষ দিকে আমাদের মাহফুজ কই, আমি তো টেনশনে শেষ, সবাইকে বলছে
শর্টটা ফেলে ফেলে
দিলাম নাকি। তারপর রাত জেগে আমি রিহার্সাল করি, আমার বন্ধু, আমার বন্ধুর রুমে মহসিন হলে থাকে, সে হচ্ছে, এর নামটা বলি, সবুজ ইউনুস, এখন সমকাল পত্রিকার এক দুজনের মধ্যে সে একজন, ভারপ্রাপ্ত সম্পাদক, নির্বাহী সম্পাদক অথবা বার্তা সম্পাদক, সবুজ যেটাই ভুলভাল হইলে তুই মাফ করে দিস। এবং যাই হোক, সবুজের রুমে খেয়াল আছে, আমরা ওর রুমে রিহার্সাল করি, সারা রাত ভরে রিহার্সাল, একটা ডায়লগ রিহার্সাল করি, হলের সব ছেলেরা জেনে যায় যে মাহফুজের নাটক আজকে, নাটক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে দেখাচ্ছে না কেন। যখন আমাকে মানে দেখানো হলো, আসলাম আমি স্ক্রিনে, চিৎকার, ছেলে মেয়ে কোথেকে আসবে, ছেলেদের চিৎকার, হায় রে, চিৎকার শেষ হতে না হতে আমি নাই কাজে কতক্ষণের জন্য আমি ছিলাম। ওটা ছিল আমার প্রথম টেলিভিশন অ্যাপিয়ারেন্স। আচ্ছা, ওটা দেখার পর পরের দিন থেকে আমি ভালো লাগা মন্দ লাগা দুটো পেতে শুরু করলাম, অধিকাংশ বলতে শুরু করলো তুমি যেহেতু সাংবাদিক, এই সুযোগটা তুমি নিয়েছো, সাংবাদিক হওয়ার কারণে তুমি সুযোগ পেয়েছো এবং এই সুযোগটা কাজে লাগিয়েছো,
এক মিনিটের, কি বলে, এক মিনিট তো না, কয়েক সেকেন্ডের শর্ট,
হ্যাঁ, কাজে লাগিয়েছো। এবং সবাইকে মানে সাংবাদিকরা নানা ধরনের সুযোগ নেয় বলে তো এক ধরনের কথা প্রচলিত আছে, এই অভিযোগ আমার কাছে ভালো লাগে না, আমি জাস্টিফাই করবো যে আমি অ্যাক্টিং করতে পারি।
আরেকটা ধাক্কা
কিন্তু আমার জীবনের। আমি কি করলাম, থিয়েটার স্কুলে ভর্তি হলাম, তখন প্রথম থিয়েটার স্কুলের প্রথম ব্যাচের আমি ছাত্র, আব্দুল্লাল মামুনের থিয়েটার স্কুলের প্রথম ব্যাচ, আমার সঙ্গে তখন দিবানার্গিস, আমি দিবানার্গিস একই ব্যাচে, এই আমার অভিনেতা হওয়ার ব্যাপারে প্রশিক্ষণ নেওয়া শুরু থিয়েটার স্কুলের মাধ্যমে। আমি জার্নালিজম করি, থিয়েটার করা শুরু করে দিলাম, আবার ইউনিভার্সিটি পড়াশোনা, তিনটা একসঙ্গে চলছে, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি অভিনেতা হব। ওই যে আমাকে বললো যে আমি সুযোগ নিয়েছি, আমি এটা জাস্টিফাই,
এতগুলো লোক একসাথে চিল্লান দিয়ে বলে, এটা বিশাল ব্যাপার,
কাজেই এটাও ধরে রাখতে হবে, আমার
রক্তের মধ্যে কেমন জানি লাগে,
এটা আমাকে ধরে রাখতে হবে। তো আমাদের পত্রিকায় মাঝে মধ্যে লিখতেন হুমায়ুন আহমেদ, আমি নির্বাহী সম্পাদক, আতাহার খান, ওনার সঙ্গে ভালো সম্পর্ক। আমি বললাম, আতাহার ভাই আমাকে একটু পরিচয় করিয়ে দেন, হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করা মানে হচ্ছে সুপারস্টার, ওনার নাটকে যদি আপনি একটা ক্লোজ আপ দেখেন হয় তার মানে আর কিছু লাগে,
আর কিছু লাগে না,
তখন বিষয়টা এরকম ছিল। আচ্ছা, উনি তখন অলরেডি ওই যে এইসব দিন রাতি করে তো বাংলাদেশের মানুষের কাছে একেবারে সবচেয়ে
তুমুল
তুমুল মানে কে, উনি আমাকে নিয়ে গেলেন হুমায়ুন আহমেদ বাসায়, নিয়ে গেলেন হুমায়ুন আহমেদকে, দেখলাম, চলে আসলাম, কিন্তু ওই যে আমার মাথায় ভিতর ঢুকে আছে যে আমি হুমায়ুন আহমেদের নাটক অভিনয় করবো। এরপর আতাহার ভাই কি করলো, ওনার কোন লেখা আনতে হলে আমাকে পাঠাতো ওনার বাসায়, আমি গিয়ে নিয়ে আসতাম, আমি এতেই খুশি, হুমায়ুন ভাইয়ের বাসায় যেতে পারছি, এটাই আমি খুশি। একবার ইচ্ছঙ্কর একটা লেখা আনতে আমাকে পাঠানো হলো, আমি গেলাম দুপুরের পর, উনি ঘুমেছিলেন, উনি তখন শহীদুল হলে থাকতেন, শহীদুল হলের হাউস টিউটর ছিলেন। ঢুকলাম, ঢুকার পর উনি দরজা খুলে আমাকে দিলেন বকা, কেন আসছো এই সময়, গেট আউট করে আমাকে বের করে দিলেন। এত মন খারাপ হলো, হুমায়ুন ভাই আমার স্বপ্নের মানুষ, ওনার নাটকে অভিনয় করবো আমি, কিছু একটা হব, কত স্বপ্ন কত কিছু, খুবই বাজে ভাবে হুমায়ুন ভাই আমাকে বের করে দেন। যাদা হুমেন ভাই রাগলে কি হয় এটা যারা দেখেছে তারা জানে, কিন্তু আমি তো জানতাম না, যেহেতু প্রথম আমি নিতে পারিনি। আমি চুপচাপ গিয়ে আথার ভাইকে বললাম, আথার ভাই আমাকে কখনো ওনার কাছে পাঠাবেন না, আমার দরকার নেই অভিনয় করার, আমার দরকার নেই হুমেন আমাদের কাছে যাওয়ার। বিকেল সন্ধ্যা নাগাদ এটা ফোন আসলো আথার খানের কাছে, বললো আতাহার আমি তোমার ছেলেটাকে অনেক বকাবাদ্য করেছি, ওকে পাঠাও আমি লেখা দেব, ঠিক আছে? তো আধার ভাই আমাকে ডেকে বললো হুমায়ুন আহমেদ ফোন করেছে। এটা আমার তো রেগে যাওয়ার কথা, আমি বললাম যে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি, আমি আবার শ্বশুর করে হুমায়ুন ভাইয়ের বাসা যাই। যাওয়ার পর উনি লেখাটা দেন এবং উনি সরি বলেন, মাফু সরি আমি অনেক মেজাজ খারাপ, সরি ঘুমেছিলাম, ঘুম থেকে উঠে তোমাকে দেখে মেজাজ খারাপ ছিল, আমি বকাবাদ্য করছি, কিছু মনে করো না। আমি হচ্ছে হুমায়ুন আহমেদের সামনে দাঁড়িয়ে আছি, উনি যা বলেন তাই ভালো লাগে তখন, আর উনি ফোন করে নিয়েছেন আমাকে। এই হচ্ছে হুমায়ুন আহমেদের সঙ্গে আমার পরিচয়ের সূত্রপাত।
জি,
তারপর থেকে কারণ অকারণে যাই এবং অদ্ভুত কারণে উনি প্রশ্রয় দেন, হয়তো ওই যে সেটাকে বকাবাদ্য করেছে এই জন্য আর কি, অদ্ভুত কারণে ওনার কাছে প্রশ্রয় পাই আমি। তখন হুমায়ুন আহমেদের কাছে যাওয়া তো সহজ ছিল না, 89 এর দিকে অসম্ভব ব্যাপার ছিল। আমার স্পষ্ট খেয়াল আছে আমার পত্রিকা যখন কোনো কিছু পাওয়া যেত না তখন আমরা হুমায়ুন আহমেদকে নিয়ে একটা কভার স্টোরি করতাম, এই জন্যই করতাম যে আমার অ্যাক্সেসটা ছিল এবং আমরা নিতে পারি হুমায়ুন আহমেদের ইন্টারভিউ।
ওকে ওকে,
কিন্তু আমার সঙ্গে সম্পর্কটা এরকম হয়ে যায়, আমি তো লজ্জা শোনার মাথাকে একদিন বলে ফেললাম স্যার আমি অভিনয় করব, অনেক কষ্টে বলেছি কথাটা। তখন আমার যে সাহসের অভাব ছিল না, কিন্তু কখনো যেন বলতে পারতাম না এরকম সাহস,
একটা কনজারভেটিভনেস কাজ করে।
হ্যাঁ নিশ্চয়ই, তাই বলতে পারতাম না। একবার লজ্জা শর্মার মাথাকে বলে ফেললাম, তুমি চুপ করেছিলেন কিছু বলে নাই। তখন কোথাও কুইনের প্ল্যান চলছিল, কোথাও কুইন করবেন, সব ঠিকঠাক, আমাকে বললেন যে তোমাকে নিচ্ছি, বা আমার আর পাই কে, আমাকে আমাকে গাড়ি শিখতে বললেন,
গাড়ি
ড্রাইভ করার। আমি তো শহীদুল আলম সাচ্চু আমাদের অভিনেতা, উনার কাঁধে দায়িত্ব দিলাম, আমার খুব লোকজন ছিল, আমি ওনাকে বললাম, উনি একটা গাড়ি জোগাড় করলেন আমাকে সংসদ ভবনের মাঠে গিয়ে আমাকে গাড়ি চালানো শেখান। গাড়ি শিখে ডেকে আমি গেলাম রিহার্সালে, তো আমি গেলাম হুমায়ুন ভাইয়ের পক্ষে, আর প্রডিউসার বরকতুল্লার পক্ষে গেলেন আরেকজন। হুমায়ুন ভাইকে আমার চেয়ে ওকে সুন্দর মনে হয়েছে, মাহফুজ তোমাকে নেব না, তোমার চেয়ে ছোট সুন্দর ওকে নেব,
একদম ডিরেক্টলি বলে,
উনি তো পেছনে কথা বলেন, সরাসরি কথা বলেন, তোমার চেয়ে ছেলেটার নাম হচ্ছে শফিক সাদেকি, ও আমার বন্ধু। আমার কাছে মনে হলো মাই গড, চেহারা সুন্দর বলে আপনি একদিনের কথা রাখলেন না, ওকে নিয়ে নিলেন। তখন হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক, উনি আমাকে গাড়ি করে নিয়ে যান, ওনার গাড়ি করে ফিরি, রিহার্সাল শেষ করে ওনার গাড়ি করে ফিরছি, আমি মালিবাগ না কোথায় নামছি, আমার সময় গাড়িটা খুব ঠাস করে আমি আটকালাম, আসলে খুব মেজাজ খারাপ ছিল আমার। ওনার বিষয়টা মনে আছে, উনি পরে একবার আমাকে বলেছিলেন আমাকে বিষয়টা, যাই হোক ওই ব্যাখ্যা যাব না। তো তারপরও আমাকে অন্য একটা রোল দেওয়া হলো, কি ওই যে এটা ছিসকে একটা মাস্তানের রোল, বাকির ভাইয়ের এগেইনস্টে মতি গুন্ডা, যে ছোট্ট একটা রোল, এটা নেওয়া হলো। যেহেতু আমি কিন্তু তৈরি হয়েছিলাম ওই ক্যারেক্টারের জন্য।
কোনটা ছিল ওটা ক্যারেক্টার?
এটা ছিল, এটা মজার স্টোরি, আফসানা মিমির বয়ফ্রেন্ড, যে ঢাকা ইউনিভার্সিটির টিচার, যেটা পরবর্তী সময় অভিনয় করেন সুদীজামান সেলেম।
ওকে ওকে,
এখন ওই ছেলেটাকে নিয়েছিল, তো শফিসা দেখে নিয়েছিল, অভিনয় করেছিল, পরবর্তী সময় এডিটিং এ দেখে ও ছেলেটাকে ভালো লাগে না, শফিসা দেখে ভালো লাগে না, বাদ দিয়ে দেয়া, আমি করলাম এই রোলটা, মোদি রোলটা করলাম, কিন্তু ছোট্ট একটা রোল করো আমি যথেষ্ট রকম, যখন মাই গড সবাই আমাকে চেনে জানে, বাকের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে এটা। তো এই কোথাও কেউ নেই, প্রথম হচ্ছে কি মানুষ আমাকে একটু একটু চেনে, যে কোথাও কেন করেছে আর হুমায়ুন আহমেদ নাটক করেছে, সবাই সবাই চিনে আমাকে। কিন্তু ইমেজটা তো নেগেটিভ, একদম নেগেটিভ ইমেজ নিয়ে আমার শুরু, একেবারে নেগেটিভ ইমেজ নিয়ে শুরু করে আমার টেলিভিশন। কিন্তু আমি তো নায়ক হব, আমি তো হিরো হব, তখন এই কনসেপ্টটাই ছিল, হিরো হব, হিরো আফজাল হোসেন হব, হ্যাঁ মাথায় আফজাল হোসেন, আর কিছু নাই, আমি আফজাল হোসেন হব। কিন্তু এই রোল করলে তো আমি আফজাল হোসেনকে কিছুই কখনো হতে পারবো না, কিন্তু আমাকে কে নেবে আমাকে প্রধান চরিত্রে, প্রধান চরিত্র নায়ক চরিত্রকে সুযোগ দেবে? একটু একটু করে আমি আসলে ইনভলভ হতে থাকি আর কি টেলিভিশন, তখন টেলিভিশন ছাড়া কোন চ্যানেল নাই, এই প্রডিউসারের কাছে যাই, ওর কাছে যাই, এর কাছে যাই, ওকে ফোন করে একে বলি, একে বলি, কেউ কথা রাখে না, কেউ কথা রাখার কারণও নাই, আমাকে ওই চরিত্রে দেখে আমাকে প্রধান চরিত্রে নেওয়ার কোন কারণও নাই। ঠিক তখন ক্ষম হারুন, উনি আমাকে সুযোগ দেন, প্রথম বড় চরিত্রে সুযোগ দেন, তিশা নুসরত ইয়াসমিন তিশা, আমাদের এখনকার তিশা না, তখন তিশা নামে একটা মেয়ে ছিল লম্বা করে, ওর সঙ্গে প্রথম বড় চরিত্রে, একক চরিত্রে প্রথম সুযোগ দেন উনি আমাকে, ঠিক আছে? যারা সুযোগ দিতেন না, অনেকবার যেতাম এবং আমি বলতাম আমার স্পষ্ট খেয়াল আছে, যিনি আমাকে প্রথম সুযোগ দিয়েছেন, প্রডিউসার ফখরুল আবেদিন, ওর নামটা বলছি, কিন্তু ওই যে সুযোগ দিয়েছেন কোন কর্ণের ফুলে ছোট্ট একটি চরিত্রে, এরপর আর কিন্তু উনি আমাকে সুযোগ দেন নাই। আমি ওনার কাছে যেতাম, যেহেতু দাবি ছিল বারবার বলতাম, বারবার যেতাম এবং না নেওয়ার কারণে একসময় জেদ করে বলেই ফেলতাম, কারণ আমার সামনে দিয়ে এমন কিছু ছেলেগুলো সুযোগ পাচ্ছিল যাদের সুযোগ পাওয়ার হয়তো কথাই না আমার কাছে মনে হতো আর কি। হ্যাঁ, আন্না ছিল একটা ছেলে, বড় বড় সুযোগ পেত, আমাদের শোভন অনেক বড় বড় সুযোগ পেত, আমি পেতাম না। তা আমি একদিন বলে ফেললাম যে আপনি আমাকে একদিন খুঁজবেন, পাবেন না, এবং আপনার নাটকে অভিনয়ের জন্য ডাকবেন, আমি করব না।
মানে এটা ইমোশন থেকে বলে
ফেললাম, ইমোশন থেকে বলে ফেললাম। এবং
ইট হ্যাপেন্স আপনাদের বুঝে নিতে হবে শ্রোতা যারা আছেন এখানে, ইট হ্যাপেন্স।
কিন্তু আমি লজ্জিত বিষয়টার জন্য, বিষয়টা উনি খুব লজ্জা পান আমাকে ডাকতে, পরবর্তী সময় লজ্জা পেতেন আমাকে ডাকতে, কিন্তু আমি লজ্জিত, কারণ উনি আমাকে না নিলে আমার আশা হতো না। বড় চরিত্রে অভিনয়, সমাচার এই নাটকের নাম মনে আছে, টিশা, মাই গড, টিশা তখন মহা পপুলার, বিশাল পপুলার অভিনেত্রী, ওরে বাপরে বাপ, ঠিক আছে। তখন বিপাশা সমীর আসা শুরু করলো, ট্রেন চালু হয়ে গেল, তকির, বিপাশা, জাহিদ, সমী, হ্যাঁ, আমাকে তো ওদের কাতারে আসতে হবে, আমার ভেতরের বিষয়টা ছিল আমি তো আফজাল হোসেন হতে চাই, ঠিক আছে, আফজাল হোসেন হতে গেলে তো আমাকে সমীপ প্রসাদের সঙ্গে অ্যাক্টিং করতে হবে, এটা তো কি করে সম্ভব? স্বপ্নের পেছনে লেগে থাকলে সে স্বপ্ন ধরা দেয়। হঠাৎ করে একজন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একজন সাংবাদিক আমাকে ফোন করলেন যে উনি একটা নাটক লিখেছেন, নাটকটা উনি করবেন, শেষ পর্যন্ত তোমাকে চাই, একটা সত্য ঘটনা অবলম্বনে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা ছেলে, সন্ত্রাসী ছেলে, সে ভালোবাসে একটা মেয়েকে ইউনিভার্সিটির, তার সঙ্গে যেহেতু সন্ত্রাসী সেহেতু তার সঙ্গে প্রেম হয় না, শেষ পর্যন্ত ছেলেটা আত্মহত্যা করে, এরকম একটা গল্প আর কি। তখন এই ধরনের একটা খুব ট্রেন্ড ছিল এখন যে নেগেটিভ রোল, কারণ তখন প্রতিটা কলেজ ইউনিভার্সিটিতে গন্ডগোল হতো, এটা হতো সেটা হতো, এবং মাস্তানদের এক ধরনের হিরোইজম বিষয়টা স্ট্যাবলিশড ছিল মেয়েদের কাছে, মেয়েরা কি কারণে যেন
মাস্তান টাইপের লোকজন
পছন্দ করত।
আচ্ছা,
যে কারণে আপনি খেয়াল করে দেবেন নাটক এবং সিনেমার নায়করা তখন মাস্তান,
একটু বড় বড় চুল রাখা, একটু মানে সানগ্লাস গুলো ব্ল্যাক করা, জিন্সের একটু
জিন্স স্কার্ট এবং উপর জামা ছেড়ে
হকি স্টিক নিয়ে একটু একটু ধরনের কিছু ছিল।
তো উনি একটা নাটক লিখেছেন, নাটকটা করবেন, প্রয়াত বুলবুল আহমেদ উনি ডিরেকশন দেবেন, বুলবুল আহমেদের প্রথম ডিরেকশন টেলিভিশন নাটকের। তো উনি এই নাটকে অভিনয়ের জন্য ডাকা হয়েছিল ওই একে। তো যেহেতু আমি নাটকের মাধ্যমে গিয়েছি, নাটকের আমাকে সিলেক্ট করার প্রধান কারণ ছিল যে উনি আমাকে রিচ করতে পেরেছেন, তৌকির জাহিদকে রিচ করতে পারেননি, এই জন্য হয়তো আমাকে, আর কোন কারণ নেই আমাকে তখন নেয়ার। নাটকের আমাকে নিয়ে গেলেন বুলবুল আহমেদের কাছে, বুলবুল আহমেদ আমাকে নেবেন কি নেবেন না পারতে ঠিক আছে, কি আর করা, যেহেতু নিয়ে আসছে চেষ্টা করি দেখি কি হয়। তো উনি কাস্ট করলেন সমীক আসারকে, সমীকে বলা হলো, সমী বললেন নায়ককে, তৌকির না জাহিদ, তো বলছে নতুন একটা ছেলে মাহফুজ, না আমি মাহফুজ সঙ্গে অভিনয় করবো না, সমী সো সরি সমী, তোমার সঙ্গে এরপর অনেক নাটক করেছি, তুমি আমার প্রিয় বন্ধুদের একজন, তোমার মন খারাপ করার কোন কারণ নাই, ওই অবস্থা আমাকে নিয়ে চেয়ে বেশি কিছু তোমার বলার কোন কারণও ছিল না। তো সমী রিফিউজ করলো, তারপর বুলবুল ভাই তারপর বলল বিপাশাকে, অদ্ভুত ব্যাপার হলো, বিপাশাকে বলার সঙ্গে সঙ্গে বিপাশা বলে আমি করবো, আমি মাহফুজের সঙ্গে অভিনয় করবো। তখন সাংবাদিকতার সূত্রে কিন্তু আমার সমী বিপাশার সঙ্গে একটু একটু
পরিচয়
ছিল, আর যেহেতু আমি নাটক টুকটাক করতাম সেই হিসাবে অভিনেতা হিসাবে অল্প একটু আমাকে চিনে, কিন্তু নির্ভর করার মতো কিছুই না। তারপর বিপাশা বলেছিল আমি করবো, ঠিক আছে। বিপাশা সমী যখন জানলো যে বিপাশা করছে রোলটা, তখন সমী ফোন করছে বুলবুল ভাইকে, বুলবুল আমি করবো, কিন্তু এখন এর মধ্যে হচ্ছে বিপাশাকে বলা হয়ে গেছে। এটা নিয়ে একটা একটা ছোটখাটো একটা জটিলতা তৈরি হয়ে গেল, যাই হোক শেষ পর্যন্ত বিপাশাই করলেন। বিপাশার ওই নাটক অভিনয় করলো তো করলোই, এরপর কয়েকটা নাটক আমি আর বিপাশা একসঙ্গে অভিনয় করলাম। তখন বিপাশা শুধু অভিনয় করে জাহিদ এবং তৌকির সঙ্গে,
সুপার পপুলার,
এর বাইরে কিন্তু বিপাশা কারোর সঙ্গে অভিনয় করে না, কিংবা বিপাশাকে পাওয়াই যায় না, বিপাশার লেভেলটা তখন এরকম ছিল। সেই বিপাশা আমার সঙ্গে অভিনয় করেছে অজানা অচেনা অখ্যাত একটা ছেলে, যার অভিনয় ক্যারিয়ার বলতে কিছুই নাই, যে অভিনয়ের কিছুই জানে না, কথাই বলতে জানে না, সত্য আমি অবলীলায় বলি, তখনকার প্রেক্ষিতে এটাই সত্য ছিল। তারপরও অজ্ঞাত কারণে বিপাশা কিন্তু করেছে আমার সঙ্গে অভিনয় টানা, এই যে টানা কয়েকটা নাটকে বিপাশা আমার সঙ্গে অভিনয় করেছিল, শেষ পর্যন্ত তোমাকে চাই, হে বন্ধু হে প্রিয়, তারপর হলো মেঘে ঢাকা আকাশ, এর পর তিনটা নাটক করার পর এক ধরনের হিরো ইমেজ তৈরি হলো, ঠিক আছে। এরপর নায়িকা পেতে আমার আর কোন সমস্যা হয় নাই, ওই যে বিপাশা যে কাজটা করে দিয়ে গেছে, আমি সারা জীবন বলি বিপাশা খুব লজ্জাবাহী কথা বললে, এখন সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করলো শেষ হবে না বিপাশার কাছে, কোনো কারণ ছিল না আমি মাহফুজের সঙ্গে অভিনয় করবো, এই যে বলাটা ঠিক আছে আমাকে কতটা উদ্দীপ্ত করেছে। একজন মানুষকে অকারণে যদি আপনি প্রেজ করেন, সাহস দেন, সে কিন্তু কিছু একটা করে ফেলতেও পারে। আফজাল হোসেন, শেষ পর্যন্ত তোমাকে চাই নাটকটা করার পর আমি ওনাকে দেখাতে নিয়ে যাই, আমার স্বপ্ন আফজাল হোসেন ওনাকে দেখাতে, ভিডিও ভিডিওটা নিয়ে যাই দেই ওনাকে, কবি আফজাল ভাই দেখবে দেখে কথা বলবে, আমি তো দিন যায় সপ্তাহ যায় আমি বারবার খোঁজ নেই, আফজাল ভাই দেখেছেন আফজাল ভাই দেখেছেন। একদিন উনি আমাকে দরজা বন্ধ করে, ওনার তখন অফিস পল্টনে মাত্রা, আমি সামনে গেলাম, বসো। উনি যে কথাগুলো বলে নাটকটা দেখে, আমার ধারণা মনে হচ্ছে আমার যদি অভিনয়ের কি বলবো কনফিডেন্স লেভেলটা গ্রো করে, আমি আত্মবিশ্বাসী হই অভিনয়ের ব্যাপারে সেদিন থেকে। তুমি যে একটা দীর্ঘ সিকোয়েন্স ছিল যে আমি একটানা করেছি উইদাউট কাট, এটা খুব কম অভিনেতাই পারবে। আমি জানি হয়তো আফজাল ভাই আমাকে সাহস দেওয়ার জন্য বলেছিলেন হয়তো, কিন্তু আমাকে মনে হয়েছিল আমি পারব। ওই বিপাশা, এই আফজাল হোসেন, এই যে দুজন দু প্রান্ত থেকে দুভাবে আমাকে বললেন আমাকে নিয়ে, আমাকে তখন থেকে মনে হয়েছিল আমি পারব।
ওয়াও, অসাধারণ।
এরপর ওই যে
হিরো হিসেবের জায়গা থেকে যদি একটু এখানে একটু আমি জানতে চাইবো যে লাইক মানুষ তো চিল্লাই উঠলো প্রথম শট থেকে, এই অমুক তোকে ডাকে, তাই না? তারপরে হিরোইজম তো মোটামুটি চেনা শুরু হলো, চেনে লোকজন চিনতেছে রাস্তাঘাটে বা দোকানে যখন যাচ্ছেন, তখন নিশ্চয়ই মজার মজার কোন ঘটনা ঘটে যাচ্ছিল চোখের সামনে?
মজার ঘটনা তো অভাব নাই, অভাব নাই সেটা নাই।
আপনার তো একটা বিশাল জায়গা ছিল যে না এই লোকগুলোকে আমার চিনাইতে হবে, তার ফিডব্যাক রিয়াকশন বাসায় কি হচ্ছে আলটিমেটলি?
তারপর থেকে হলো কি, তারপর থেকে হলো কি, আমার আমাকে আর টেলিভিশন নাটক নিয়ে খুব একটা যুদ্ধ করতে হয়নি, যে আমি আস্তে আস্তে ডাক পেতে শুরু করলাম, যিনি যখন পপুলার ডিরেক্টর, যিনি যখন পপুলার অ্যাক্ট্রেস, আমি সবার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ খুব পপুলার কম অ্যাক্ট্রেস আছে যার সঙ্গে আমি অভিনয় করিনি।
কিন্তু বাবার প্রসঙ্গে আসতে চাই, ফ্যামিলিতে কিভাবে নিচ্ছিল সেই সময়টাতে?
বাবার বিষয়টা বললে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাবো, অন্যদিকে চলে যাবো। বাবা প্রথম আমি যখন টেলিভিশনে দেখে আমাকে, তখন তখন টেলিভিশনটা ওই যে চার মাইল দূরের থেকে এক মাইল কাছে আসে, কাছে আসতে শুরু করে, আমাদের বাজার গিয়ে দেখতে হতো, গ্রামের যে বাজার সেই বাজারে টেলিভিশনে আসছে, বাবা গিয়ে সেখানে দেখতেন, দেখতেন এবং ভাল লাগতো ওনার কাছে, গিয়ে মাকে বলতেন, চুপি চুপি দেখতেন এবং উনি খুশি হতেন, যথেষ্ট খুশি হতেন বাবা যে আমি অভিনয় করছি, মানুষজন আমার নাম বলছে, বাবা খুশি হতেন। বাবা কখনই আমাকে অনুৎসাহিত করেনি নাটকের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে।
এই অনুভূতিটা আসলে সন্তানই বুঝতে পারে এবং এটা আসলে যারা শুনছেন তারাই বুঝতে পারবেন, চোখের কোণে জল জমে যায়। আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, মাত্র চার মিনিট পর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আজকে যে মানুষটিকে পেয়েছি এখানে তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোন দরকার নেই, তিনি আমাদের প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। কিন্তু মাহফুজ আহমেদ একদিনে হননি, মাহফুজ আহমেদ হওয়ার পেছনের যে স্ট্রাগল লাইফ এবং মাহফুজ আহমেদ কেন আজকে হ্যালো 8920 তে, সবকিছু রিভিল হবে একেবারে অনুষ্ঠান শেষের দিকে গিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে এমন একটা দিনে হ্যালো 8920 পড়েছে, উই আর সো লাকি ইন দ্যাট সেন্স যে আজকে এবিসি রেডিওর বার্থডে, সেই অর্থে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং একই সাথে আমরা অনেক বেশি লাকি আমাদের প্রিয় অভিনেতাকে আজকে আমরা এখানে পেয়েছি, তার জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি। এবং এই দিনে যারা হ্যালো 8920 ফ্যান কিংবা মেম্বার হয়ে যেতে চান তারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার
চার মিনিট বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফ এম 89.2। জীবনের গল্পে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আরো একবার বলছি 9115668।
এবং একই সাথে আরেকটি নাম্বার রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, 0961389892892। আমি আরো একবার বলছি, 0961389892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ, তার জীবনের গল্প আমরা এখানে রিভিল করছি। মাহফুজ আহমেদের কাছে আমি ফিরে যেতে চাই, তাকে নিয়ে যদি কিছু বলার থাকে, তার জীবনের গল্প শুনে কোনো কমেন্টস করতে চাইলে আপনারা চলে আসতে পারেন, সেগুলো আমরা অনুষ্ঠানের শেষে তাকে পড়ে শোনাব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। জি মাহফুজ ভাই, তারপর শুরু করি আমরা।
তারপর আমার গতিপথ তৈরি হয়ে গেল, গতিপথ আমি হাঁটতে শুরু করলাম টেলিভিশন নাটকে। যখন যে জনপ্রিয় পরিচালক প্রযোজক, ভালো কাজ, ভাগ্যই বোধ হয় আমাকে টেনে নিয়ে আসে, হয়তো চেষ্টা ছিল, কিন্তু আমি ভাগ্য বিড়ম্বিত হই নাই কখনো, কারণ প্রতিটা ভালো ডিরেক্টরকে আমি পেয়েছি, প্রত্যেক জনপ্রিয় অভিনেত্রীকে আমি পেয়েছি কো অ্যাক্টর হিসেবে, সেটা ওই যে স্বপ্নের মানুষ আফজাল হোসেন থেকে শুরু করে সবাই, সবাইকে আমি পেয়েছি। ভাগ্য আমাকে সহায়তা করেছে আসলে, হিউজ। আমি যা ছুতে চেয়েছি, যা ধরতে চেয়েছি, যা করতে চেয়েছি লাইফে, মানে অ্যাক্টিং এ শেষ তখন, ঠিক আছে, আমাকে আমাকে ধরা দিয়েছে, কিন্তু আমাকে প্রতারিত করেনি। আচ্ছা, ব্যস্ত প্রথম, প্রচন্ড ব্যস্ত তখন আমি নাটক নিয়ে, এখন কখন যে সকাল বিকেল দুপুর রাত 24 ঘন্টা মাসে 31 দিন আমি শুটিং করি, মাই গড, আমি এখন পুরো জোর তখন অভিনেতা। আচ্ছা, আমাকে তো ছেড়ে দিতে হচ্ছে তখন জার্নালিজম, আমি ছেড়ে দিই আমি পুরো দস্তুর অভিনেতা হয়ে যাই, পেশাদার অভিনেতা হয়ে যাই। এটার মাঝখানে এই ছেড়ে দেব না, ঠিক তখন সাংবাদিকতার সূত্রে আমার পরিচয় আমার বউয়ের সঙ্গে, অভিনেতা মাহফুজের সঙ্গে কিন্তু আমার বউয়ের পরিচয় না, সাংবাদিকতার কারণে। আমাকে বলা হলো যে হোসেন মোহাম্মদের সাদ ইন্টারভিউ নেওয়ার জন্য, উনি তখন জেলে,
জেলে কি ইন্টারভিউ করতে হবে,
এসে সাহেব জেলে, এসে সাহেবের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আমরা কি করে করতে পারি, এটা কি সম্ভব নাকি, জেলে কি করে ইন্টারভিউ। আচ্ছা, আমার মধ্যে একটা ব্যাপার ছিল, এটা আমার সম্পাদক দেখতেন, যে আমি অনেক জেদি প্রকৃতির, যেটা বলতাম অনেক চেষ্টা করতাম সেটা করার জন্য, করেই ছাড়তাম। জেলে থেকে ইন্টারভিউ নেওয়া সম্ভব, কিভাবে সম্ভব, আমি কি করলাম, ওনার সঙ্গে সপ্তাহে মাসে কিংবা বিভিন্ন সময় কারা কারা দেখা করেন আমি ওদেরকে খুঁজে বের করলাম, কারা দেখা করেন, ওনার ভাই আছেন গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের, উনি দেখা করেন, কাজে আমি ওনাকে খুঁজে বের করলাম। ওনাকে খুঁজে বের করার জন্য আমি এর আগে গেলাম ইউসুফ হোসেন হুমায়ুন, উনি তখন এশা সাহেবের ছিলেন আইনজীবী, আইনজীবী ছিল, ওনার সঙ্গে দেখা করলাম। ওনার সঙ্গে দেখা করে আমি বললাম আমি একটা ইন্টারভিউ করতে চাই, কি করে করতে পারি, উনি আমাকে বললেন যে যারা যারা ওনার সঙ্গে দেখা করতে যায়, তুমি যদি ওনাদেরকে দাও, প্রশ্নগুলো দিয়ে দাও, ওনারা লিখে নিয়ে আনতে পারে।
আচ্ছা,
উনি আমাকে বুদ্ধি দিলেন, ইউসুফ হোসেন হুমায়ুন এখন প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের। আচ্ছা, তো আমি গেলাম জিএম কাদের সাহেবের কাছে, গিয়ে এভাবে ওনাকে বললাম, এসে সাহেবের ভাই, এসে সাহেবের তো একটা নেগেটিভ ইমেজ আমাদের ওখানে, আমাদের ওখানে কি পুরো দেশে তখন, পুরো নাইনটিজে আমি তখন ইউনিভার্সিটি ছাত্র, কাজে আমার বিষয়ের ভেতরটা আরো অনেক বেশি প্রবল। তো এসে সাহেবের ভাই, আমি অবাক হয়ে গেলাম, একদম বিপরীত চিত্রের একজন মানুষ জিএম কাদের। তো উনি রাজি হলেন, উনি বললেন তুমি আমাকে প্রশ্নগুলো লিখে দিয়ে যাও, আমি প্রশ্নগুলো লিখে দিলাম। লিখে দেওয়ার পর উনি এক সময় জেলে গেলেন, এসে সাহেবের সঙ্গে দেখা হলো, নির্ধারিত দেখা যে ওনাদের, উনি এসে সাহেব লিখে দিলেন ইন্টারভিউটা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে দিলেন, লিখে দিলেন, এটা ছাপা হলো, এবং খেলাছে 3 বার রিপ্রিন্ট করতে হয়েছিল পত্রিকাটা তখন,
মানে ইন্টারভিউ লোকজন পড়ে এত বেশি হয়েছে,
রাইট। এবং ইসা সাহেবের তখন আমার খেলাছে হেডলাইনটা ছিল এরকম যে আমি আবার ক্ষমতায় আসব, ইট ওয়াজ 92,
মাই গুডনেস,
কেউ যদি চ্যালেঞ্জ করে এবং দেখতে পারে সাপ্তাহিক পূর্ণিমার 92 কোন এক সংখ্যায় লেখা ছিল, হেডলাইন ছিল আমি আবার ক্ষমতায় আসব, উনি ক্ষমতায় কি নেই, উনি যাই হোক, উনি ক্ষমতায় আছেন কি নেই লোকজন বিচার করবে, যাই হোক, কিন্তু বলেছিলেন লোকটা। হ্যাঁ, তো ইন্টারভিউটা করেছিলাম, ওই ইন্টারভিউ করতে গিয়ে আমি যখন জিএম কাদের বাসায় আসা যাওয়া করতাম, তখন ওনার মেয়ে ইশরাত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তখন ইন্টারমিডিয়েট পাশ করলো। হ্যাঁ, তখন ঠিক আছে, তো এই এই পার্ট থাক, এই পার্ট তখন পরিচয়, সখ্যতা, প্রেম, দীর্ঘ প্রেম, বিয়ে 2000 সালে, দীর্ঘদিন আমাদের
সম্পর্ক ছিল,
দীর্ঘদিন সম্পর্ক, দীর্ঘদিন, এবং এটা হুটহাট করে হয় না। এবং বিয়ের সময়ের ঘটনাটা অনেক মজার, যখন আমাদের বিষয়টা প্রকাশ পেল এবং জিএম কাদের সাহেব শুনলেন, উনি একটাই কথাই বললেন যে মা, তোমার ভুল করার স্বাধীনতা তোমাকে দেওয়া উচিত। একটা মানুষকে যে সে ভুল করবে না সঠিক করবে, সঠিক কাজটা করবে, সেই স্বাধীনতা মানুষটিকে দিতে হয়, তুমি ডিসাইড করো, তোমার স্বাধীনতার পর ছেড়ে দিলাম। মানুষকে অনেকভাবে বেঁধে ফেলা যায়। এই যে কথাটা বললেন না একজন বাবা তার মেয়েকে, তার মানে হচ্ছে কি, আমার প্রতি এটা প্রেশারটা আসে, ঠিক আছে। এবং বিয়ের দিন উনি একটা কথা বললেন যে আমার মেয়েটা জীবনে কোনো কষ্ট করে নাই। আমার এই দুটো কথা এখনো মাথায় লেগে আছে। তো ওটা আমার পার্সোনাল, আমার প্রেম, বিয়ে, সংসার, হ্যাঁ, যাই হোক।
সংসার জীবনে অনেক সময় হয়ে যায় না এরকম যে মিডিয়ার মানুষ, মিডিয়াতে এক ধরনের ব্যস্ততা, সেখানে বিশ্বাসযোগ্যতার একটা অনেক বড় ব্যাপার থাকে। স্বাভাবিকভাবে কিন্তু আমাদের গণমাধ্যমে যারা আমরা কাজ করি তাদেরকে এইসব পার্সোনাল লাইফে কিন্তু মানুষজন খুব ভালো একটা চোখে দেখে না, কেন জানি দেখতে পারে না, আমরা সেই ইমেজটা ধরে রাখতে পারিনি। সেক্ষেত্রে ব্যাপারগুলো কিভাবে ডিল করেছেন?
আর আমি তখন খুব বিখ্যাত কেউ হয়ে যায় নাই, তবে সম্ভাবনা আছে, ছেলেটির সম্ভাবনা আছে এমন আমি জানান দিতে পেরেছি, প্রতিষ্ঠিত না। আমাকে কেন জেএম কাদের তার মেয়েকে আমার হাতে তুলে দেবেন, কোনো কারণ ছিল না, কিন্তু কারণ ছিল না। এবং যাকে জিজ্ঞেস করেছেন মিডিয়া রিলেটেড, একে ওকে যাকে জিজ্ঞেস করেছেন, না না, মাহফুজ কি, মাহফুজের কোনো ইয়ে আছে নাকি, ক্যারিয়ার নাই, ভবিষ্যৎ নাই, এই ছেলের হাতে কেন দিলেন, তো কি হইল একটা ব্যাপার ছিল। এটা আমার মুখের কথা না, এটা ওনাদের ঘনিষ্ঠ একজন, যিনি আমার ঘনিষ্ঠ মিডিয়ার একজন, উনি বলেছিলেন জিএম কাদেরকে এবং আমার শাশুড়িকে যে তৌকির হলো একটা ব্যাপার ছিল, জিএম কাদের মেয়ে। তো কিন্তু ওই যে আমাদের সম্পর্কটা অনেক গভীর ছিল আসলে, যেহেতু সম্পর্কটা অনেক গভীর ছিল এবং ওনারা অনেক আধুনিক মানুষ, জিএম কাদের এবং ওনার ওয়াইফ শরীফা কাদের, এরা অনেক আধুনিক মানুষ, আমার সঙ্গে কথা বলেছেন। কথা বলার পর ওনারা হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি ওনাদের বিশ্বাসকে অমর্যাদা করব না কিংবা অযোগ্য হব না, হয়তো ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন, এটা হতে পারে, এই আস্থাটা রেখেছিলেন আমার উপর। যদি আস্থাটা না রাখতেন তখনকার প্রেক্ষিতে আমার সঙ্গে বিয়ে হওয়ার কোনো কারণ নাই, কারণ আমার চাল নাই, চুরো নাই, কিছু নাই, আমি গ্রামের খুব সাধারণ একজন শিক্ষকের ছেলে, আমরা ভাই বোন সবাই পড়াশোনা করছি, তখন কেউ স্ট্যাবলিশ না, আমার ভাই বোনরাও তখন স্ট্যাবলিশ না, ঠিক আছে, তখন কোনো কারণই ছিল না আমাকে বিয়ে দেওয়ার। এই যে পাত্রস্থ করলেন এত প্রতিষ্ঠিত একজন মানুষ তার একমাত্র মেয়েকে, এটা এটা আমার উপর এক ধরনের দায়িত্বর মতো ছিল আর কি। বিয়ের বিয়ের যখন প্রস্তাবের বিষয়টা আসে, প্রস্তাব নিয়ে যাওয়া হবে, তখন তখন আমি সঠিক সময় যেতে পারিনি, আমার খেয়াল আছে, কারণ আমার শুটিং ছিল, আমি প্রস্তাব নিয়ে যাবো সঠিক সময় যেতে পারিনি, রাত বসে আছেন এশা সাহেব, তখন ছিলেন এশা সাহেব, আমার শ্বশুর জিএম কাদের, আমার শ্বশুর সবাই বসে আছে, বসে আছে আমরা, কারণ আমার উকিল তো তখন হুমায়ুন আহমেদ, উনি সঠিক সময় কোনো কাজ করতে পারেন নাকি, আমার উকিল হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের সঙ্গে আমার আমার বন্ধু জাহিদ, জাহিদ হাসান, তারপর হুমায়ুন ভাইয়ের দলবল, চ্যালেঞ্জার মারা গেছে প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার, আল্লাহ তাকে বেঁচে নসিব করো, সে আমরা বিশাল দলবল নিয়ে হাজির হলাম আর কি, যথাসময় এক দেড় দুই ঘন্টা পরে গিয়ে হাজির হলাম। এসএ সাহেবের নামে অনেকে অনেক কিছুই বলে, আমিও ওনার বিরুদ্ধে আন্দোলনের একজনের কর্মী ছিলাম, খুবই অ্যাক্টিভ কর্মী ছিলাম ঢাকা ইউনিভার্সিটির, কিন্তু প্রথম কথা উনি আমাকে আমাদেরকে বলেন, যখন দুই পক্ষ মুখোমুখি হয়, মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ মুখোমুখি হয়, এসএ সাহেব আমার বাবাকে বলেন, আমরা খুব খুশি যে আপনারা আমাদের পরিবারের আত্মীয়তা করতে এসেছেন, আমার ডায়লগটা মুখস্থ আছে, মানুষকে সম্মান দেওয়ার ব্যাপারটা আমি দেখেছি। উনি যদি বানিয়ে বলে থাকেন, কিন্তু আমার বাবা তো খুব খুশি হয়েছিলেন, আমার বাবা তো আনন্দ পেয়েছিলেন, এবং যতক্ষণ পর্যন্ত আমার মা দাঁড়িয়েছিলেন, আমার আমার বাবা দাঁড়িয়েছিলেন, ভদ্রলোক কিন্তু দাঁড়িয়েছিলেন, ঠিক আছে, আমি তো আমি কি পেয়েছি সেটা দেখব, আমার ফ্যামিলি কি পেয়েছে। তো যে সম্মানটা উনি ওনারা দিয়েছিলেন, আমি সারা জীবন চেষ্টা করেছি এখন পর্যন্ত আর কি, সারা জীবন এখন পর্যন্ত চেষ্টা করেছি সম্মান ধরে রাখার জন্য।
কত বছর হলো সংসার জীবনে?
13 বছর, 13 বছর, আমাদের দুই ছেলে মেয়ে, আরাধ্য, অরিত্র, মারভিন, মৌরিন, মারভিন অরিত্র আহমেদ, মৌরিন আরাধ্য আহমেদ, আমার ছেলে এক মেয়ে। এই
সংসার জীবন শুরু হলো ইনফ্যাক্ট বিয়ের পরে।
হ্যাঁ,
চাল নেই চুলো নেই সংসার জীবন।
হ্যাঁ, চাল নেই চুলো নেই। হ্যাঁ, তখন হ্যাঁ অভিনয় করি, ঠিক আছে, ওই যে সম্ভাবনা আমার একটা ছেলে, কিন্তু টাকা পয়সার বিষয়টা তো, সংসার করতে টাকা পয়সা লাগে এবং বাড়ি ভাড়া দিতে হয়, বাজার করতে হয়, বউর জন্য শাড়ি কিনতে হয়, গয়না কিনতে হয়, এবং একটা প্রতিষ্ঠিত ঘরের মেয়ে আমার জন্য অনেক কঠিন ছিল। আমার খেয়াল আছে, আমি বিয়ের পর প্রথম ঈদের দিন, ঈদের আগে আমার পাশে পয়সা নেই, আমি ধার করতে যাই, ধার করতে যাই আমার এক কাজিন, আমার এক কাজিন ওনার কাছে, যখনই ঝামেলা পড়তাম তখন ওনার কাছে চলে যেতাম, ওনার কাছে টাকা ধার করে আমি প্রথম ঈদটা করি, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে। কিন্তু কাউকে কখনো বুঝতে দেয় নাই যে আমি সমস্যায় আছি, ইয়াতে আছি, আমি সমস্যা পড়েছি কিন্তু আমি ওভারকাম করেছি। ঠিক আছে, বিয়ের পর হচ্ছে আসলে আমার নতুন যাত্রা, যে আমাকে ওটা আগে ছিল কেরিয়ার, এখন হচ্ছে কি আমাকে আর্থিকভাবে সচ্ছল হইতে হবে, কারণ আমার একটা সংসার আছে, সংসার আছে, আমার একটা ফ্যামিলিতে আমি বিয়ে করেছি, সংসার আছে, বাবা মা আছে, আমার সবাই আছে, তো আমাকে সচ্ছল হতে হবে। আবার তো আমার খেয়াল আছে, আমি এমন একটা দিন নাই যে আমি কাজ করি নাই, এমন একটা মাস ছিল না যে মাসের প্রতিটা দিন আমি কাজ করতাম, প্রত্যেকটা দিনে কাজ করতাম, যে কাজটা আমার করার কথা না সে কাজটা আমি করেছি, বাজ বিচার করে নেই কাজ করতে গিয়ে একদম না, কারণ আমাকে সচ্ছল হইতে হবে। আমার বাবা স্ট্রোক করে, স্ট্রোক করার পর উনি বিছানায় চলে যান, আমার দুই ভাই দেশের বাইরে, দেশে আমি একা, আমার ছোট দুইটা ভাই ওরা সিএমএইচে সারাদিন বাবার কাছে পড়ে থাকে, মাস যায় বছর যায় বাবা বিছানা থেকে ওঠেন না, আমি বাবার কাছে, আমি দূর থেকে সাপোর্ট দিই, টাকা পয়সা বিষয়টা আমি দেখি, আমার দুই ভাই আমার বাবাকে দেখে, এইভাবে প্রায় এক দেড় বছর। আমার স্পষ্ট খেয়াল আছে যখন আমার বাবা মারা যান, তখন আমার আমার বাবার একটা ইঞ্জেকশন লাগতো কত টাকা জানো, সবকিছু মিলিয়ে প্রতিদিন প্রায় 50,000 টাকার মতো খরচ হতো, 50,000 টাকা খরচ হতো। হ্যাঁ, ওনার লিভার সিরোসিস হয়েছিল, এটা শেষ দিকে, শেষ কয়েক মাসে। তো যেদিন বাবা মারা যান তার আগে আমি টেনশনে পড়ে যে হচ্ছে যে বাবা তো আর থাকতে হবে হসপিটালে, আমার টাকা কোথায়, টাকা কোথায়, টাকা তো নাই ব্যাংকের, তখন খুব সামান্য কিছু, অদ্ভুত একটা বিষয়, আমার ব্যাংকে টাকাও শেষ, আমার বাবাও কিন্তু পৃথিবী থেকে চলে গেলেন, স্পষ্ট মনে আছে আমার। তো আজকে যদি হতো, আজকে যদি হতো, তখন হয়তো বাবাকে নিয়ে আমাকে যদি বলা হয় যে সবচেয়ে কি খারাপ লাগা জীবনের সবচেয়ে খারাপ লাগা এবং না পাওয়ার অতৃপ্তি এটা কি, এটা আমি সবার আগে বলবো, যদি আমি আমার বাবাকে বাইরে নিয়ে যেতে পারতাম, বড় কোনো ডাক্তার কাছে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আমার বাবাকে আরো ভালো রাখা যেত, এই কাজটা আমি পারিনি। আমার জীবনের সবচাইতে বেদনাদায়ক একটা অধ্যায় যে আমার বাবাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো যায়নি, বড় কোনো ডাক্তার দেখানো যায়নি। হ্যাঁ, আমাদের অবস্থার মধ্যে থেকে যা করার সেখানে ত্রুটি করি নাই, কিন্তু আজকে হয়তো এই কথাটা আমি বলছি, হ্যাঁ আমি এখন সচ্ছল, আমি এখন ইচ্ছে করলে আমার বাবাকে সিঙ্গাপুর নিয়ে যেতে পারি,
কিন্তু বাবা তো আর আসবে না। সেটাই হয়, কোনো না কোনো ভাবে মানুষের জীবনে অতৃপ্তি থেকেই যায়, কিন্তু এর মধ্যে অনেক বড় একটা ব্যাপার আছে যে আপনার যতটুকু সাধ্য ছিল সেই সাধ্যের জায়গা থেকে আপনি কোনো ত্রুটি করেননি, সুতরাং সেই জায়গা থেকে তো আপনার কোনো মনো কষ্ট থাকার কথা না নিঃসন্দেহে।
না, এই মনে কষ্ট আমার নাই, কিন্তু যখনই আমি আমার বাচ্চাকে নিয়ে সিঙ্গাপুর যাই, আমার বাচ্চাকে নিয়ে অসুস্থ হলে অস্ট্রেলিয়া যাই, হুট করে অস্ট্রেলিয়া চলে যাই, আমার বাচ্চাকে নিয়ে হুট করে আমি সিঙ্গাপুর চলে যাই, আমার বাবার কথাটা কিন্তু মনে হয়।
খুবই স্বাভাবিক,
আমার হিরো আসলে আমার বাবা। হ্যাঁ, আমার বাবা আমার হিরো, আমি এটা এই লোকটা টিচার, গ্রামের একটা হাইস্কুলের হেডমাস্টার, ঠিক আছে, সন্তানদের জন্য সে ছিল নেভি অফিসার, চাকরিটাকে ছেড়ে দিয়ে সে চলে আসে, চলে আসে বাচ্চাদের দেখাশোনা করবে, সে যদি না থাকে বাচ্চাদের পড়াশোনা হবে না, তার ছেলে মেয়েদের পড়াশোনা হবে না, ঠিক আছে, শখ করার মতো অবস্থা ছিল না, বিলাস করার মতো তার অবস্থা ছিল না। আমি ছিলাম, আমি ফুটবল খেলতে চাইতাম, আমি সিনেমা দেখতে চাইতাম, আমাকে নানা শখ পূরণ করা তার অবস্থা ছিল না। আমি একদিন স্কুল থেকে এসে আমি সুপারি গাছে উঠে যাই, সুপারি পেড়ে বিক্রি করে আমি ফুটবল কিনব, উনি যখন দেখলেন আমি এমন একটা সুপারি গাছে উঠেছি যেখান থেকে পড়লে আমি শেষ, উনি আমাকে কিচ্ছু বললেন না, ওই দিন বাজার থেকে একটা ফুটবল এনে আমাকে দেন, তখন একটা ফুটবলের অনেক দাম প্রেক্ষিতে, তখনকার প্রেক্ষিতে একটা ফুটবল অনেক বড় কিছু। কিন্তু বাবা আমার স্বপ্ন পূরণে বরাবরই সাহায্য করেছেন, আমার স্বপ্ন পূরণে উনি কখনো বাধা দেন না। আমি ঢাকায় পড়বো, হ্যাঁ পড়ো, আমি ওটা করবো, হ্যাঁ করো। উনি জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের স্বপ্ন পূরণের সহায়ক ভূমিকা পালন করেছে, কখনো 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 কোনো কিছুতে বাধা দেননি।
চমৎকার। আপনাদের সংসার জীবনের কেমিস্ট্রিটা একটু যদি বলতেন, লাইক এটা তো বিশাল স্যাক্রিফাইসের দরকার হয়। একটা হচ্ছে যে ব্যস্ত মানুষ, হ্যাঁ, এবং তার কাছ থেকে সময় পাওয়া, আর একটা বিষয় হচ্ছে মিডিয়াতে কাজ করা। সেখানে তো বিভিন্ন মিডিয়ার কাছ থেকে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যায়, সংসার জীবনে সংসার জীবন ভেঙে যায়, ইউনো, নতুন কিছু না, সবার জীবনেই হয়। সেখানে শ্রদ্ধা বোধ, পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং গুলো,
এটা সবচেয়ে কঠিন জায়গা, কঠিন জায়গা। এবং সব সেলিব্রিটি লাইফে এরকম ঘটনা আসবেই, ঝড় আসবে না এমন কোন সেলিব্রিটি লাইফ হতে পারে না, ঝড়বিহীন সেলিব্রিটি লাইফ আমি তো মনে করি লাইফই না। তো আমার ওয়াইফ, আমি বিয়ের কয় বছর, তিন চার বছর পর ও চলে যায় অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে, এমএস করতে চলে যায়, তারপর আবার আসে এক দুই বছর থাকে, আবার চলে যায় পিএইচডি করার জন্য। তো আমাদের বিয়ের প্রথম কয় বছর ও থাকে অস্ট্রেলিয়াতে, তো আমি একা ঢাকা শহরে। আমি যখন প্রতিষ্ঠিত, আমার ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হচ্ছি, হওয়ার দিকে যাচ্ছি এবং প্রতিষ্ঠিত হই, তখন কিন্তু সে দেশের বাইরে। কাজে এই অপবাদ, রিউমার কিংবা ঘটনা
যে ধরনের সাংবাদিকতা ছিল, মানে একদম
কাজে কাজে আমার উপর অনেক বেশি ইয়া ছিল তখন, ঠিক আছে। আমি প্রতি বছরই ইয়া পাই, প্রথম আলো মেরিল অ্যাওয়ার্ড পাই, একের পর এক পাঁচ বছর ছ বছর আমি পাই, এবং প্রতিদিন আমার নাটক, প্রত্যেকটা ঈদে অমুক আমার নাটক, সবকিছু মিলিয়ে আমি এমন একটা অবস্থায় আসি তখন যে, হ্যাঁ, হঠাৎ করে পত্রিকায় লেখালেখি শুরু হয়, এটা সেটা এটা এটা এটা
গুঞ্জন,
ওটা অনেক কিছু, অনেক কিছু, অনেক কিনে অনেক কিছু হয়েছে। তো ঠিক আছে, আমি আক্রান্ত হয়েছি একবারই, সবচেয়ে বেশি আক্রান্ত হই, এবং সেটা আক্রান্ত আমার বউর কাছে যখন এটা ইমেল যায়। আমার বউ সাধারণত কোনো কিছু শোনার পর সরাসরি আমাকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করার পর সে যদি মনে করে আমার সঙ্গে আমাকে জিজ্ঞেস করার পর আমি যদি বলি স্ট্রংলি বলে এটা মিথ্যে, তখন সে আর কথা বলবে না এটা নিয়ে, কিন্তু সে আমার কাছ থেকে না শুনে কিছু বলবে না। একটা মেল, ইমেল যায় তার কাছে, সে তখন অস্ট্রেলিয়াতে, ওই মেলটা পাওয়ার পর সে আমার সঙ্গে কথা বন্ধ করে, আমার বউ আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আমি দেশে, আমার বউ অস্ট্রেলিয়াতে, একদিন দুদিন এক সপ্তাহ, এটা অনেক কঠিন সময় ছিল আমার জন্য। কে বা কারা করেছে এর আগে, আমার শাশুড়িকে ফোন করা, আমার শ্বশুরকে ফোন করা, মাহফুজ তো এই করছে, সেই করছে, এটা করছে, ওটা করছে, বউ বিদেশে পাঠিয়ে এটা ওটা করছে, এটা ওটা করছে, একে নিয়ে থাকছে, ওকে নিয়ে ঘুরছে, হ্যাঁ, অহরহ ফোন যেত এবং পত্রপত্রিকা লেখা হতো। খুব কঠিন সময় পার করেছিলাম আমি কয়েক বছর, দুই তিন বছর খুব কঠিন সময় পার করেছিলাম, ঠিক আছে। তো কিন্তু আমার কাছে, আমার সবচেয়ে কঠিন লেগেছে যে এক সপ্তাহে আমার বউ আমার সঙ্গে কথা বলে নাই, আমি কোনোভাবেই কথাই বলতে পারছিলাম না ওর সঙ্গে, ঠিক আছে। ওই কঠিন, আপনি ভালোবাসাটা তখনই টের পাবেন যখন আপনাকে ছেড়ে কেউ চলে যাবে, কিংবা চলে যায়, কিংবা বিচ্ছিন্ন হয়ে যায়, কিংবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
দ্যাট ইজ দ্য আলটিমেট ওয়ার্ড এবং দ্যাট ইজ দ্য আলটিমেট ফিলিংস। আমার মনে হয় যে এটা এটার কোন অল্টারনেটিভ নাই আসলে, ভালোবাসে কতটুকু এটা জানার জন্য মাঝে মাঝে ছেড়ে দেওয়া উচিত।
আমি ঘর থেকে বের হয়ে, জানেন, উফ, এই সংসার, বাচ্চা টাচ্চা, এই বাজার, এটা সেটা, সবকিছু মিলে অস্থির লাগে আমার কাছে মাঝে মধ্যে। উফ, আউটডোর গেলে শান্তি পাই মনে হয়, ঠিক আছে, জাস্ট এক ঘন্টা পর আমি শেষ, এক ঘন্টা পর। আপনি ভালোবাসাটা খুব ঘেসে ঘেসে থাকলে আপনি বুঝতে পারবেন না আপনি কতটা মায়া, কতটা মমতা আপনার প্রিয়জনের কাছে। একটু ছেড়ে আসলে বোঝা যায়। আমি ঘর থেকে বেরোলে আমি টের পাই আমার ঘর কি, আমার সংসার কি, আমার বউ কি। আচ্ছা,
কি বলছিলেন সেটা আমরা জানবো, আমরা ঠিক একটার সময় ফিরে এসে সংসার জীবনও জানলাম, মাহফুজ আহমেদ কিভাবে মাহফুজ আহমেদের দিকে যাচ্ছেন, বা আমাদের আজকের মাহফুজ আহমেদ হলেন, সেই প্যারাডাইমে আমরা রয়েছিলাম, আমরা সেটাও জানবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো ঠিক রাত একটায়। আর আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো ইট নাইন টু জিরো। আজকে আমরা বলতেই পারি এটা একটা বিশেষ পর্ব, এই অর্থে যে আজকে আমাদের অ্যানিভার্সারি গিয়েছে, যদিও আজকে আট তারিখ পড়ে গেল, সাতই জানুয়ারি এবিসি রেডিওর বার্থডে, আপনারা নিশ্চয়ই জানেন, সেই অর্থে আজকের দিনটা বিশেষ একটা দিন, এবং আজকে আমাদের সঙ্গে মাহফুজ আছেন। মাহফুজের জীবনেও একটা বিশেষ দিন ঘটতে যাচ্ছে সামনে, সেটা নিয়েও মাহফুজ আহমেদ কথা বলবেন, এবং আমাদের এই প্রিয় অভিনেতার আজকে যে জীবনের গল্পটা আমরা এখানে রিভিল করছি সেগুলো হয়তো আজকেই প্রথম হয়তো অনেকেই অনেক জানছেন, কারণ এর আগে তিনি এতটা খোলাসা করে কোথাও বলেছেন বলে আমার মনে হয় না, কারণ আমি তার সম্পর্কে অনেক জানার চেষ্টা করি কোথাও সেরকম একটা পাইনি। তো অনেক বেশি অবাক হচ্ছি আমরা, সেই অবাক হওয়ার পর্বটি ঘোচাতে চাই আরো বেশি করে ঠিক রাত একটার পরে। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং চাইলে মাহফুজ আহমেদের যে ছবিগুলো দেওয়া আছে ওখানে ওখানে আপনার কমেন্টস করতে পারেন, আমরা অনুষ্ঠান শেষে সেটা পড়ব। ফিরে আসছি ঠিক রাত একটায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ABC রেডিও FM 89.2 এ। আমার সঙ্গে রয়েছে আমাদের প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদের জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি এবং মাহফুজ আহমেদকে আপনারা দেখতে চাইলে বা কোনো কমেন্টস করতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আমরা আবারও ফিরছি মাহফুজ আহমেদের কাছে। হ্যাঁ বলুন।
আমি যত এগোতে চাই আমাকে পেছন ধরে টান দেয়,
সেটাই স্বাভাবিক
চলে যাচ্ছে। আমার যখন কেউ অটোগ্রাফ নিতে আসে আমি চলে যাই পেছনে। কেন, আমি একসময় একজনের অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল ছিলাম। তিনি হচ্ছেন নায়ক ফারুক, চিত্রনায়ক ফারুক
জি।
উনি ছোটবেলা থেকে আমার ড্রিম ছিল, ছোটবেলা থেকে কেন যেন ড্রিম ছিল যে উনি যেভাবে হাঁটতেন দৌড়াতেন, তখন তো স্লো মোশন একটা দৌড় ছিল, ঠিক আছে, স্লো মোশন করে দিত। ও মাই গড, আমরা ভাবতাম বুঝি এইভাবে দৌড় দেয়। আমি আর আমার বন্ধু মুবারক একসঙ্গে পড়তাম, যে জাহাজে চাকরি করে দৈল লেখকের ছেলে, ঠিক আছে, ওর কাছে পয়সা থাকতো, ওর পিছনে ঘুরতাম যদি খাওয়া যায়। ও তো অনেক খাওয়া দাওয়া করতো, ওর সঙ্গে থেকে খাওয়া যেত। ও সহ আমরা দৌড় প্র্যাকটিস করতে, স্লো মোশনে দৌড়ানোর প্র্যাকটিস করতাম স্কুল শেষে, খেয়াল আছে আমার। তো আমার জীবনের প্রথম অটোগ্রাফ ফারুক ভাইয়ের কাছ থেকে নেয়া। ফারুক ভাইয়ের কাছে কি, ওই যে জার্নালিজম করতে গেছে, ওনার ইন্টারভিউ নিতে গেছে সেখানে, এবং আমার জীবনের প্রথম প্রথম অ্যালকোহল টাচ করা সেটা। আচ্ছা, এটা হচ্ছে জাফর ইকবাল।
ওকে,
ওনার ইন্টারভিউ নিতে গেলাম ওনার ইয়ের বাসায়, উত্তরার বাসায়, খেয়াল আছে আমার তখন। তখন উনি উনি খাচ্ছিলেন কি আমার কাছে, মানে এখনো চিত্রটা আমি দেখতে পাচ্ছিলাম আমাকে, জাফর ইকবাল কি আধুনিক একটা মানুষ, জামা কাপড় থেকে কথা বলার ঢং থেকে শুরু করে সবকিছু মিলিয়ে, মানে উনি খাচ্ছিলেন, ইয়ে খাচ্ছিলেন, মনে হচ্ছে যে পানি খাচ্ছিলেন, ওটা নিয়ে কোন রকম কোনোরকম ইয়ে কিছুই নাই আমার খেয়াল আছে। এবং তখন মহসিন হল থাকে, আমাকে মহসিন হল পর্যন্ত এগিয়ে দিয়ে আসছিলেন। আমার মোস্ট মেমোরেবল কিছু মোমেন্ট আছে বিভিন্ন মানুষের সঙ্গে। আসলে আমি এখন হচ্ছে কি, আমার কাছে মনে হবে অনুষ্ঠানটা শেষ হওয়ার পর মনে হবে আমি সবচেয়ে গোল্ডেন পিরিয়ডের কথা আমি বলে নাই, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গ্লোরিয়াস মোমেন্টগুলোর কথা আমি ভুলে গেছি। এটা হওয়ার আশঙ্কা প্রচুর, কারণ আমাকে ইমোশন আক্রান্ত করছে, চারদিক থেকে ভিড় করছে অনেক অসংখ্য অসংখ্য ইনফরমেশন, স্টোরি, মোমেন্টস। এনিওয়ে, আমাকে তৈরি করেছে আসলে আমার ফ্রেন্ডরা, আমার দর্শকরা আমাকে তৈরি করেছে। আমি অনেক বড় অভিনেতা না, ছিলামও না এবং হইও নাই। আমাকে দর্শকরা কেন যেন পছন্দ করতেন আমি জানি না। আমি প্রথম ছোট্ট একটি ডায়লগ অভিনয় করি, অভিনয় করার পর দিন আমি দেখি যে দুটা মেয়ে আমাদের হলের গেস্ট রুমে হাজির, এবং আমাকে হল গেটম্যান গিয়ে আমাকে রুমে বলল, স্যার দুটা মেয়ে আসছে আপনার কাছে। আমি কি, আমার কাছে মেয়ে আসবে কেন, কি বলে এটা, ও গড কি বলে। আমি তো লজ্জা সামনে শেষ, তাড়াতাড়ি প্যান্ট পরে তাড়াতাড়ি গেলাম গিয়ে। আমি তো অবাক, কি ওনাকে রোকে হলে থাকেন, ঠিক আছে, দুজন, তার মধ্যে একজন আজকে আমাদের খুব প্রতিষ্ঠিত একজন অভিনেতার স্ত্রী, নাম বলবো না, আমরা একই ব্যাচে ভ্যাকেন্সি ছিলাম দুজনের একজন। আজ আরেকজন যিনি ছিলেন উনি উনি আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে আসলেন, এবং উনি পড়তেন, যাই হোক, পাবলিক অ্যাডে পড়তেন,
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমার ডিপার্টমেন্ট
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, পড়তেন ফর্সা, তখন ফর্সা মানে রূপবতী, আমাদের সময়টাতে
ফর্সা
মানে রূপবতী ছিল, ঠিক আছে। তার বাবার অনেক পয়সা, মাছ বিদেশে পাঠাতো, মাছ বিদেশে, ওই যে ফিশ এক্সপোর্টার, এরকম অনেক বড় অনেক বড় খেয়াল আছে আমার জন্য। মাঝে মধ্যে খাবার দাবার খাবার দাবার নিয়ে যেতেন, বড় বড় গলদা চিংড়ি নিয়ে যেতেন, আমি জীবনে প্রথম গলদা চিংড়ি খাই, স্পষ্ট খেয়াল আছে। এখন যদি ফান করছি, যাই হোক, কিন্তু অনেক
না, কিন্তু ওইগুলো যে অনেক বেশি অনুপ্রেরণার এবং অনেক বেশি কমিটমেন্টের জায়গা তৈরি করে
নিঃসন্দেহে, কিন্তু যে কোনো কারণে হোক তার সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে নাই। সে কখনো বলতে পারবো না তার সঙ্গে আমার প্রেম ছিল, এবং আমি প্রকাশ্যেই বলছি কখনোই কোনো সম্পর্ক,
শি ট্রাইড
এবং আমার সম্মানও ছিল তার সেই ইয়াটার প্রতি, সম্মান, কিন্তু আমি কখনো একাত্ম হতে পারিনি, খেয়াল আছে আমার। ওটা হচ্ছে প্রথম আমার খেয়াল আছে টেলিভিশনে আমার নাটক গেল, প্রথম একটা সিকোয়েন্স গেল পরদিন, কিন্তু ঘটনা এটা যেখানে অনেক সিগনিফিকেন্ট হয়ে আছে। তারপর ঢাকা অনেক ঘটনা, তারপর আরেকটা বিপরীত ধর্মী আরেকটা ঘটনা বলি, আমি তো পড়ি তখন ম্যানেজমেন্টে, আমাদের কলা ভবনে আমাদের ক্লাস হয়। আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি হলের দিকে, হঠাৎ করে আমার রিক্সার সামনে, আমি রিক্সা করে যাচ্ছিলাম হলের দিকে, একটু একটু রিক্সা যাচ্ছিলাম কলা ভবন থেকে মহসিন হলে, আমার রিক্সার সামনে আটটা রিক্সা এসে দাঁড়িয়ে যায়। একটা মোটামুটি মতো করে একটা মেয়ে এসে দাঁড়ায় এবং বলে যে আপনার সাথে আমার কথা আছে। আমি অবাক, মাই গড কি বলে, জানি না কি বলে না বলে, মাই গড কি বলে, আমি ভয় পেয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি, কথা আছে। আমি কি কথা এখানে বলেন, কেন এখানে কথা বলার জন্য আসেন, এমন ভাবে বললো, মাই গড আমাকে মার দেওয়ার জন্য ডাকছে কিনা বুঝতে পারছিলাম না। ঠিক আছে, ওটা কোন রকমের পাশ কাটিয়ে গেলাম। তারপর মেয়েটার সঙ্গে দেখা হয়, আমি দূরে যাই, মেয়েটার সঙ্গে দেখা হয়, আমি আস্তে সরে যাই, পালিয়ে যাই এরকম আর কি। একদিন ধরা পড়ে যাওয়ার ওর খেলার সামনে ওর ইয়ে খাচ্ছিল, আমরা আমরা খাচ্ছিল, আমি সেখানে ধরা পড়ে যাই ওর সঙ্গে আর কি। যাই হোক, তারপরে বুঝলাম আর কি তার আসলে চাওয়াটা কি। হ্যাঁ, তো ওর কথা স্পষ্ট মনে আছে, অনেক ড্যাশিং ছিল, একজন অনেক নরম ছিল, একজন অনেক ড্যাশিং ছিল, দুটো উদাহরণ দিলাম, দুই রকম দুটো উদাহরণ দিলাম। কিন্তু আমার ওরাও জানে যে আসলে কখনো আমি তখনকার সিচুয়েশনে কিংবা ওদের ভঙ্গি সবকিছু মিলিয়ে হয় না আর কি,
মানে আগ্রহ জায়গাটা তৈরি হয়,
তৈরি হয়
ভিতরে, হৃদয়ের ভিতরে, মানে হৃদয়ের ভিতরে যে ঘন্টাটা বাজে সেটা বাজে
না, ঘন্টাটা বাজে না আসলে, ঘন্টা তো বাজতে হয়
আপনার, সেটা বাজতে হয়,
হ্যাঁ বাজতে হয়। ঠিক আছে, তো আমার কাছে আমার ফ্যানদের সবচেয়ে এরকম অনেক মজার আছে, কিন্তু আমাকে আমাকে যেটা স্ট্রাইক করেছে আমার লাইফে, দুজন মার গল্প। আমি শুটিং করছি মিরপুরে একটা বাড়িতে, হঠাৎ করে আমি শুনলাম যে একজন মহিলা আপনাকে দেখতে চাইছেন। আমি কিন্তু সরিয়ে দাও তো, আমি শুটিং এর সময় কারোর সঙ্গে দেখা করতে চাই না। সকাল গেল, দুপুরে আবার ওই মহিলা আপনার সঙ্গে, আমি আরো মেজাজ খারাপ হয়ে গেল, তোমরা কি করো শুটিং এর সময় ঘোরার দিন, আমি শুটিং এর সময় এসব পছন্দ করি না, আমি লোকজনের সঙ্গে কথা বলি না, আমার সমস্যা হয়। আচ্ছা, সন্ধ্যা রাত, ঠিক আছে, ওই তখন ম্যানেজার এসে বললো যে এরকম মাহফুজ ভাই, এই ভদ্র মহিলা সকাল থেকে আপনার জন্য ওয়েট করছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। আমি খুবই বিধ্বস্ত, শুটিং শেষ যাবো, আচ্ছা ঠিক আছে, ডাকো, যা ডাকো, দুই কথা বলে চলে যাই, যাও ডাকো। আসলো ভদ্র মহিলার হাতে খাবার, বললেন যে বাবা আমি সকাল থেকে টিফিন ক্যারের হাতে দাঁড়িয়ে আছি, এই খাবারটা তুমি খাবে, আমি দেখব। আমি জানি না, আমার আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, আমি সারাদিন কি করলাম, কার সঙ্গে করলাম, এত ভালোবাসা মানুষ মানুষের জন্য কি করে হয়। আমি সারা জীবন মনে রাখবো আপনাকে, আপনি যেই হন, আপনার নামটাও আমার মনে নাই, চেহারাটা এখন মনে নাই, কিন্তু আপনার অবয়ব মনে আছে। এই একজন মা। আরেকজন মায়ের গল্প আমেরিকায়। তো আমেরিকা যাওয়ার পর, আমেরিকা কিংবা যে কোনো দেশে আমরা যাওয়ার পর একা একা থাকতে চাই, আমি চাই না, আমরা চাই না যে সবাই জানুক বুঝুক, কারণ নিজের মতো করে সময় কাটানোর জন্য সময় দেশে আমরা পাই না, বিদেশে গেলে সেটা চাই। তো একজন মহিলা দাওয়াত দিলেন, অনেক বিরক্ত হওয়ার পর রাজি হলাম যাওয়ার জন্য। আমরা গেলাম, দল বেঁধে গেলাম, খাওয়া শেষ করার পর ভদ্রমহিলা বললেন যে এরকম তুমি যখন খেলে আমি তাকিয়েছিলাম, কেন তাকিয়েছিলাম জানো, আমার একটা ছেলে আছে, ছেলেটাকে আমি আমার পছন্দের খাওয়াগুলো খাওয়াতে চাই, কিন্তু সে আমার পছন্দের কোনো খাওয়া খাবে না, এবং আমার খাওয়া, আমার পছন্দ, আমার রান্না তার পছন্দই না, তার পছন্দ এখানকার খাবার। তোমাকে যখন নাটকে দেখি আমার কাছে মনে হয় আমার ছেলে, আমার ছেলে যদি এইভাবে কথা বলে, এইভাবে খায়, এইভাবে মায়ের সঙ্গে ব্যবহার করে, এইভাবে ভাইয়ের সঙ্গে কথা বলে, আমার ছেলেটা যদি তোমার মতো হতো, তুমি যদি আমার ছেলে হতে। আমি আবার আবার স্তব্ধ হয়ে যাই, স্তব্ধ হয়ে যায়। এই দুই মায়ের গল্প আমি সারা জীবন ভুলব না। কি কারণে জানো, অনেক মা, অনেক মা আমাকে ওনাদের ছেলে মনে করেন। ঠিক আছে, অনেক মা আছেন আমাকে ফোন করেন যে তুমি আমার ছেলে, তুমি কি জানো বাবা আমি তুমি আমার ছেলে, আমি তোমাকে যখন দেখি তোমাকে ছেলে বলে ডাকি। এরকম অসংখ্য ফোন আমাকে রিসিভ করতে হয়, বলতে হয়, অনেক মায়ের সঙ্গে আমাকে কথা বলতে হয়, আমি আনন্দ নিয়ে কথা বলি। আর এটা করতে গিয়ে, এই চেহারার বিষয়টা বলতে গিয়ে আরেকটা ব্যাপার আছে, যেমন এক ভদ্রমহিলা আমাকে ফোন করতেন যে আমার হাজবেন্ডের চেহারা আপনার মতো, ভাই এটা তো আমি আর প্রক্সি দিতে পারবো না, এই জায়গা তো আমি প্রক্সি দিতে পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আমার হাজবেন্ডের চেহারা অবিকল আপনার মতো। আচ্ছা, একটা ছেলে আমাকে ফোন করে প্রায় ধমকা, এই চোর, মাই গড কি বলে আমাকে ফোন করে, চোর বলে, এই চোর, মানে যাতে গালি গালাজ করে এবং চোর দিয়ে শেষ করে। আমি বললাম মাই গড, মেবি সে ভুল করছে, ভুল লোককে ফোন করছে, অথবা মেবি আমি কোনো অন্যায় করতে পারি, কিছু একটা হতে পারে। আমি তাকে রিকোয়েস্ট করলাম, ভাই আমি কি চুরি করেছি একটু বলেন তো ভাই, কি ঝামেলাটা কি, আমাকে বলেন। খুব সফটলি আমি ভেতরে ঢোকার চেষ্টা করলাম, তার মুখ থেকে বের করার চেষ্টা করলাম কি ঘটনাটা কি। বেটা, তুই যখন টেলিভিশনে অভিনয় করস, আমার বউর দিকে তাকাস, তখন তুই আমার বউরে চুরি করে নিয়ে যাস। বেটা, আমার বউ যখন আমার সঙ্গে কথা বলে আমি টের পাই, সে আমার মধ্যে নাই, সে তোর মধ্যে।
That ultimate thing happened. This is true. আমি absolutely বলছি কারণ আমিও কম মানে ওকে না নিজের কথা বলা ঠিক না বাট দিস ইজ ট্রু এটা অস্বীকার করার কোন উপায় নাই এবং কিছু কিছু মানুষ আসলেই অনেক বেশি অভিশাপ দেন বুঝে হোক না বুঝে হোক প্রচন্ড বেশি অভিশাপ দেন এবং এটা তাদেরকে আসলে বোঝানো উচিত যে ভাই
তুই চোর তুই আমার বউকে চুরি করেছিস আমি ভাই আমি চিনি না আপনার বউকে কি করে না না ও আমার দিকে তাকায় না ও তোর দিকে তাকায় তোর চোখে তাকায় তোর চোখে কি আছে বল তুই চোখ দিয়ে চুরি করিস তুমি শব্দ করো তুই চোখ দিয়ে চুরি করিস এই সমস্যাগুলো সমাধান কি করবো
ভেতরে কিন্তু ভালো লাগে ভালো লাগে আবার খারাপ লাগে
ভালো লাগে আবার খারাপও লাগে আমি গালিগুলো শোনার জন্য তো তৈরি না
করেছিলাম না
নো
রাইট
আজেবাজে ভাষায় গালি শুনতে হয় অনেক সময় কোন মেয়ে যদি আমাদের পছন্দ করে এরকম অনেক আমার ঝামেলা হয়েছে যে অনেক এটা প্রথম প্রথম থেকে শুরু করে একই আমার ওয়াইফ কখনোই বিষয়গুলো ইয়া করতো না ও যেভাবে বড় হয়েছে ওর লাইফস্টাইল ওর পড়াশোনা দৃষ্টিভঙ্গি সবকিছু মিলিয়ে ও এগুলাকে খুব একটা কেয়ার করে না খুব একটা এগুলা ইয়া না কাজে আমি আসলে বেঁচে গেছি ওর কারণে তাহলে আমি যদি টিপিক্যাল কোন বউকে বিয়ে করতাম কোন মেয়েকে বিয়ে করতাম আমার খবর আছিল রিয়েলি খবর ছিল আমার আমাকে এত বছর সংসার করা যেত না কারণ আমি ম্যাক্সিমাম নাটক করেছি রোম্যান্টিক নাটক অভিনয় করেছি বাংলাদেশের সমস্ত অ্যাক্ট্রেসদের সঙ্গে অ্যাক্টিং করেছি যথেষ্ট ক্লোজ দৃশ্য ছিল ইয়ে ছিল যাই রোম্যান্টিক নাটকে যা হয় আর কি ঠিক আছে আমি অনেক কিছু ফেস করেছি এটা 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 আমার বউ এই টাইপের না হলে ঝামেলা ছিল ইন্টারেস্টিং পার্ট হলো যে আমি একসময় ছবি দেখার জন্য পাগল ছিলাম সে আমি ছবি বানিয়ে ফেলেছি
এই গল্পটাতে আমরা আসতে চাচ্ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা চলে গেছিলাম
হ্যাঁ না আমি শহীদুল ইসলাম খোকনের কাছে গেলাম শহীদুল ইসলাম খোকন পরিচালক আল্লাহ ওনাকে সুস্থ করুক উনি একটু ভালো অবস্থায় নেই অসুস্থ আছেন তো ওনার বন্ধু আর সরি ওনার ভাগিনী হচ্ছে আমার বন্ধু আমরা একসঙ্গে সিটি কলেজে পড়তাম ওনার কাছে যেতাম গিয়ে বলতাম আমি সিনেমা অভিনয় করতে চাই উনি বললেন এমএ পাস করো তারপর আসো উনি আমাকে বলছিলেন এমএ পাস করে তারপর আসতে এমএ পাস করে গেলাম উনি আমাকে ছবিতে নিলেন লাল সবুজ এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম আচ্ছা কিন্তু ওই যে ছবির পোকা আমি ছবির পেছনে ছবি দেখতে গিয়ে আমি মসজিদে রাত কাটাই এবং মসজিদের চাটাই মুড়ি দিয়ে শুয়ে থাকি মুয়াজ্জিন এসে দেখে আমাকে দেখে চিৎকার ভয় চিৎকার করে আমি দৌড়ে পালাই ঠিক আছে বাবা আমাকে পুলিশে দেয় ছবি দেখার জন্য সে আমি এখন ছবি বানিয়ে ফেলেছি আমি ছবির প্রডিউসার এটা ভাবতে অবাক লাগছে আমার
এই প্ল্যানটা তো নিশ্চয়ই হঠাৎ করে আসে রাতারাতি আসে নাই যে ছবি প্রডিউস করবো বিশেষ করে বাংলাদেশের এরকম একটা সময়
না আমার ছবি প্রডিউস করার কোন কারণ ছিল না হঠাৎ করে অনিমেষ আছে একটা স্ক্রিপ্ট নিয়ে আসলেন যে স্ক্রিপ্টে আপনি অভিনয় করবেন এবং আপনি চাইলে আমার পার্ট হতে পারেন আমি ছবিটা প্রডিউস করছি আপনি আমার সঙ্গে আসতে পারেন আমার কাছে মনে হলো থাকি গল্পটা শোনার পর আমার আসলে গল্পটাই আন্দোলিত করে ফেলেছিল আমাকে যে আমি এই ছবির সঙ্গে থাকবো জিরো ডিগ্রি উনি যেভাবে বললেন গল্পটা প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এই ধরনের চরিত্র আমি এর আগে অভিনয় করি নাই এবং যেহেতু ছবি আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে আমি দীর্ঘদিন অভিনয় করছি না টেলিভিশন নাটক অভিনয় করছি না যা করছি খুবই অকেশনালি কারণ আমার কাছে চ্যালেঞ্জ লাগছে না এখনকার কোন নাটক কোন অভিনয় কোন চরিত্রই আমার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে না আর চ্যালেঞ্জবিহীন লাইফ আসলে তো লাইফই না
রাইট
লাইফই না
এগ্রিড
তো আমার কাছে বোরিং লাগছিল টেলিভিশন নাটক স্ক্রিপ্টটা শোনার পর আমি চ্যালেঞ্জটা নিতে চাইলাম আমি ওনার সঙ্গে যুক্ত হলাম আমরা প্রথম বাজেট ছিল আমাদের 70 লক্ষ টাকা কিভাবে জোগাড় হবে আমরা তিনজন দেব আমি অনিমেষ আয়াজ আনসার আলম লিঙ্কন তিনজন ভাগ করে দিয়ে দেবো ঠিক আছে হয়ে যায় ছবি যখন শেষ হয় আমাদের বাজেট ডাবল হয়ে যায় কেন হলো আমরা যে শুটিংটা নেপালে করতে পারতাম আমরা সেটা সিঙ্গাপুর করেছি কারণ সিঙ্গাপুর ডিমান্ড করেছিল আমরা সিঙ্গাপুরে করেছি আচ্ছা শুটিং আমাদের দুই দিনে হয় না অনিমেষ আয়াজ বললো না এটা দুই দিনে করলে হবে না চার দিন লাগবে সেই চার দিনে আমরা করেছি না আমরা রেড ক্যামেরা ইউজ করবো না আমরা এলেক্সা ইউজ করবো হ্যাঁ ঠিক আছে এলেক্সা ইউজ করবো আমরা ঠিক আছে সবাই শুটিং করে 20 দিনে 30 দিনে আমরা 65 দিন শুটিং করেছি দুবেলা ছবিটা করতে গিয়ে আসলে হচ্ছে কি এখানে স্বপ্নের দানা বাঁধার মতো আর কি অনেকগুলো স্বপ্ন আছে না নাটক করতে 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 গিয়ে আসলে নাটক এক ধরনের প্র্যাকটিস আসলে ছিল আমাদের মধ্যে অনিমেষের মধ্যে ফিল্ম করার প্র্যাকটিস নাটক আসলে নাটক করা না তো কারণ নাটক একটা সময় টেলিভিশন নাটক ইয়ে করে ফেলে বোর করে দেয় মানুষকে মনে হচ্ছে যাওয়ার আর জায়গা নেই করার আর কিছু নাই
স্টাক হয়ে যাওয়াটা
সেখান থেকে বের হয়ে আসার জন্য আসলে ফিল্মটা তো ফিল্ম করতে গিয়ে কোথাও আমার স্বপ্ন কোথাও তার স্বপ্ন কোথাও আনসার আলম লিঙ্কনের স্বপ্ন কোথাও জয়ার স্বপ্ন আমরা এগুলো জোড়া দিতে গিয়ে আমরা একসময় দেখি যে আমরা অনেক পয়সা খরচ করে ফেলেছি ঠিক আছে
1.5 কোটি টাকার কাছাকাছি
এবং কোথাও চাইনি যে আমাদের স্বপ্ন অপূর্ণ থাকুক আমাদের একটা 30-40 হাজার টাকা গান করতে পারতাম আমরা অন্য কাউকে দিয়ে, না এই গানের জন্য জেমস ভাই লাগবে, জেমস ভাই লাগবে, জেমস ভাই সময় দেবেন না, পছন্দ করবেন না, পছন্দ করেন না, না কিভাবে হলে পছন্দ করবেন, ঠিক আছে আমরা প্রিন্স মাহমুদকে নিলাম, উনি একটা গান তৈরি করলেন, জেমস ভাই পছন্দ করলেন, আমরা এক বছর পর সেটা রেকর্ড করলাম, কিন্তু জেমস ভাইকে নিলামই আমরা, যখন যাকে যেভাবে চেয়েছি ঠিক তাকেই আমরা নিয়েছি। ছবিটা শেষ হলো, শেষ হওয়ার পর আমরা দেশে কাজটা সবকিছু শেষ, এখন না আমরা পোস্ট প্রোডাকশনের জন্য তো বোম্বে যেতে হয়, আচ্ছা বোম্বে গেলে তো অনেক পয়সা, এই বাজেট তো আমাদের নাই, কি করা, বোম্বে নিয়ে যাওয়া হলো, বোম্বে পোস্ট প্রোডাকশন করা হলো, সাউন্ডের কাজ করা হলো, সব কাজ করে এখন আমরা তৈরি হলে দেওয়ার জন্য। আসলে আমার কাছে বিষয় লাগে, বিষয়টা এরকম লাগে যে পরীক্ষার দিন চলে আসছে, আমার পরীক্ষা হচ্ছে 6 ফেব্রুয়ারি,
মানে এই সামনের মাসের 6 তারিখ, তাই তো,
সামনের মাসের 6 তারিখ।
ছবিটার নাম আপনার মুখে,
জিরো ডিগ্রি।
আমরা খুব প্রাউডলি বলতে চাই যে এই যে স্বপ্নের জায়গা মাহফুজ আহমেদের, এবং এই স্বপ্নের জায়গাটা নিয়ে আমরা একই সাথে মার্চ করছি আমাদের এবিসি রেডিও, সেটা রেডিও পার্টনার, খুবই এক্সক্লুসিভ রেডিও পার্টনার, যারা আমাদের এবিসি রেডিও শোনেন তারা নিশ্চয়ই এই জিরো ডিগ্রির প্রমোশন আপনারা শুনে থাকবেন, এবং মাহফুজ আহমেদকে আসলে জানার দরকার ছিল এই জিরো ডিগ্রির জন্য। এবং এখানে মাহফুজ আহমেদ কি করেছেন, আপনি তো এখানে অভিনয় করেছেন, মেইন রোল করেছেন এখানে, আপনার সঙ্গে জয়া অভিনয় করেছেন, এবং সেটা নিঃসন্দেহে সেই জায়গা থেকে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, একটু অভিজ্ঞতাগুলো একটু শুনি টুকটাক।
তো 6 ফেব্রুয়ারি পরীক্ষা, আসলে নাটকে কখনো পরীক্ষা দেওয়া হয় না, নাটকে রেজাল্ট পাওয়া যায়, আপনি 1 পান আর 10 পান, আপনি একটা মার্কস পাবেনই আপনি জানেন, তো ফিল্মে কত মার্কস পাবেন এটা আপনি বলতে পারবেন না রিলিজের আগ পর্যন্ত, আপনার ছবিটা 100 নাও চলতে পারে, আপনার ছবিটা দর্শক রিগ্রেট করতে পারে, রিজেক্ট করতে পারে, তাই না? আচ্ছা, যে কারণে নাটকের মানুষগুলো আসলে ফিল্মের টেম্পারমেন্ট সহজে বুঝবেন না, ফিল্ম ডিফারেন্ট জিনিস, যেটা আমরা টের পাচ্ছি এখন ছবিটা রিলিজ করতে গিয়ে, আমার ছবিটা দেখবে তো, আচ্ছা যদি দেখে কি কারণে দেখবে, আচ্ছা যদি না দেখে কি কি কারণে দেখবে না, সারাক্ষণ আমি আতঙ্কের মধ্যে থাকি, আশঙ্কার মধ্যে থাকি, এবং স্বপ্নের মধ্যে আছে, শেষ পর্যন্ত আমার কাছে মনে আমার ছবি দর্শক দেখবে, কেন দেখবে, দর্শক দেখার মতো ছবি আসলে হচ্ছে না, আমরা দিতে পারছি না, দর্শক টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সত্য আমাদের নাটকগুলো একই গল্প বলে, একই ঢঙে অ্যাক্টিং করে, একই লোকেশন ইউজ করে, একই ধরনের অভিনয়, পরিচালনা, টেকিংস, এভরিথিং আমার কাছে মনে হয় একই, আচ্ছা দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে, এটা স্বাভাবিক। আচ্ছা, ফিল্ম দীর্ঘদিন থেকেই আসলে চেষ্টা হচ্ছে যে ডিফারেন্ট কিছু করার, নতুন কিছু করার, নতুন কিছু কিংবা ডিফারেন্ট কিছু যেগুলো হচ্ছে এগুলো ফিল্ম হচ্ছে না, দীর্ঘ নাটক হচ্ছে, দর্শক আবার প্রতারিত হচ্ছে, কিন্তু দীর্ঘ নাটক, দীর্ঘ টেলিফিল্ম এগুলো হচ্ছে, দর্শক প্রতারিত হচ্ছে, এবং যে কারণে আমাদের ফিল্মের বাজারও তৈরি হচ্ছে না। আমরা ছবি করার সময় আমি এবং অনিমেষ আমরা মাথায় রেখেছি যে আমাদের কোনোভাবে নাটক হলে চলবে না, ফিল্ম হইতে হবে।
জি,
আমি জয় আমরা দুজনে নাটকের মানুষ, আমাদের কিছু করলেই নাটকের একটা গন্ধ পাওয়া যাবে, এই গন্ধটা থাকা যাবে না, কাজে গল্প থেকে শুরু করে এভরিথিং আমরা মাথায় রেখেছি, কোনোভাবে নাটকের ছোঁয়া আসতে পারবে না। এবং ছবিটা আমরা যখন দেখলাম পোস্ট প্রোডাকশনের পর ঢাকায়, আমাদের কাছে মনে হয়েছে যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি, হ্যাঁ এই চ্যালেঞ্জটা আমরা নিতে চেয়েছি, এবং আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছি। দর্শক কি চায়, দর্শক চায় একটা টান টান গল্প, এবং গল্পটার মধ্যে নতুন কিছু, কিছু টুইস্ট যেটা সে আগে থেকে অনুমান করতে পারবে না। আমি যদি প্রথম দৃশ্য দেখে বুঝেই ফেলি সেই দৃশ্য কি হবে, আমি কেন ছবি দেখব, ঠিক আছে, এই টান টান উত্তেজনার ব্যাপারটা গল্পে, গান, মজার মজার গান, অ্যাক্টিং, ঠিক আছে, মেকিং, এবং সবকিছু মিলিয়ে একটা নতুন কিছু, একটা নতুন কিছু, আধুনিক কিছু, কারণ এই দর্শকটা কিন্তু হলিউডের লেটেস্ট ছবিটা দেখছে, বোম্বের লেটেস্ট ছবিটা দেখছে, সে কিন্তু ছবির জানে, তাকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই, এখনকার একটা দর্শক কখনো ফাঁকি দিতে পারবে না। তো ছবিটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে আমরা দর্শককে ফাঁকি দিইনি, দর্শক দেখবেন ছবিটা, আমি অনেক কনফিডেন্ট, কারণ জয়াকে মানুষ যেভাবে চেনে সেভাবে দেখবে না এই ছবিতে, আমাকে দীর্ঘদিন যেভাবে দেখেছে এইভাবে এই ছবিতে দেখবেই না। এবং গান
ভালোবাসার গান নিঃসন্দেহে, এবং সেক্ষেত্রে মাহফুজ আহমেদের চয়েসের উপরে আমরা ছেড়ে দেবো, মাহফুজ আহমেদ যেটা পছন্দ করেন সে ধরনের একটা গান শুনবো। শোনার পর পর আমরা আমাদের এই প্রিয় অনুষ্ঠান হ্যালো ইট 920 তে আপনাদের যে ফেসবুক কমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে তারপর আবারও ফিরবো। আপনি বলেন কোনটা বাজাবো, আপনার যেটা শুনতে ভালো লাগে।
যাও তুমি যাও, হাতটা বড়,
এটা জিরো ডিগ্রি থেকে,
জিরো ডিগ্রি,
হ্যাঁ। ওকে প্রিয় শ্রোতা, চলুন সবাই মিলে আমরা একটু শুনি জিরো ডিগ্রি, এবং স্পেশালি না আমরা সাধারণত যেটা হয় এরকম অনুষ্ঠানে আপনাদেরকে স্পেশালি ইনভাইট করি যে আসুন ছবি দেখুন, অমুক করুন, তমুক করুন, আমরা আমাদের কনফিডেন্টের জায়গা থেকে বরং আজকের এই মেসেজটা দিতে চাই যে আপনারা আসবেন, আসবেন এই অর্থে যে না ভালো জিনিস হলে মানুষ যায়, সেই জায়গা থেকে মাহফুজ আহমেদ যেভাবে বলেছেন যে আমরা অনেক বেশি কনফিডেন্ট, আমরা ভালো টেস্ট দিব, সেই জায়গা থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি না, আমরা বরং বলতে চাই একটা ভালো জিনিস হচ্ছে, সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া উচিত। ওকে মাহফুজ ভাই, আপনি যদি আমাদের শ্রোতা যারা এই মুহূর্তে জেগে আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান।
আমার জীবনটা তৈরি করে দিয়েছেন দর্শকরা,
এটা শুনে অনেকে বলে বিনয়, এটা বিনয় না, এটা আমার উপলব্ধি, আমার বিশ্বাস। দর্শক যদি আমাকে তৈরি না করতো, আমি খুব সাধারণ মানের একজন অভিনেতা, আমি এই জায়গায় আসতে পারতাম না, আমাকে এত ভালোবাসা দেখাতো না মানুষ। দর্শক যদি আমাকে ভালো না বাসত, আমি আজকের এই জায়গায় আসতে পারতাম না। দর্শক চাইলে সবকিছু করতে পারে, এবং আমি এই উত্তরটাই খুঁজি, দর্শক আসলে আমাকে কেন ভালোবাসে। আমি সারা জীবন এই প্রশ্নের উত্তরটাই খুঁজি,
আল্লাহর কাছে কৃতজ্ঞতা।
নিঃসন্দেহে 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 উনি তো বললাম, উনি পুরো ডিজাইনটা তো উনি করে পাঠিয়েছেন, কিন্তু দর্শকদের মাধ্যমে সেটা বাস্তবায়িত হচ্ছে।
আমি একটু প্যাঁচ দিতে চাই,
আমি হচ্ছি একটাই আমার, আমি কৃতজ্ঞ 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 দর্শকদের কাছে, আমার সবকিছু আমার দর্শকদের জন্য।
না, আমি প্যাঁচটার কথা বলছিলাম, কারণ যে মাহফুজ আহমেদ যে শৈশব থেকে শুরু করেছিলেন, যখন লাইফের টার্নগুলো এরকম হয়ে গেল যে না আসলে কি হব, ভাই এত বড় একটা জায়গাতে, বন্ধু এত বড় একটা জায়গাতে, আজকে মাহফুজ আহমেদ যে জায়গাটা আছে সেখানে নতুন করে বলার কিছু নেই, যে মাহফুজ আহমেদ সবাইকে অতিক্রম করে গিয়েছে। কিন্তু যারা লিসনার আমাদের এখানে রেডিওতে যারা শুনছেন, তাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা অনেক ফ্রাস্ট্রেশনে ভোগে, ক্যারিয়ার নিয়ে ফ্রাস্ট্রেশনে ভোগে, বয়ফ্রেন্ড চলে গেছে সেখানে ফ্রাস্ট্রেশন, গার্লফ্রেন্ড চলে গেছে সেখানে ফ্রাস্ট্রেশন, কিছু হচ্ছে না, কি করবে, তাদের জন্য আপনি কিছু বলেন স্পেশালি?
হতাশা বলে কোনো কিছু পৃথিবীতে নাই, হতাশ হলে আপনি শেষ। হতাশ কেন হবে না, আমার কাছে মনে হয় হতাশ এটা লোক কেন হবে, হ্যাঁ আমার এটি চেয়েছিলাম এটি হয় নাই, তার মানে হবে না এমন তো কথা নাই, কেন হবে না, আজকে হয়নি কালকে হবে, পরশু হবে, এই পথে হয় না অন্য পথে হবে। আচ্ছা ঠিক আছে, আমি অভিনেতা হই নাই, অভিনেতা হতে পারি, আমি পরিচালক হব, ওকে আমি পরিচালক হতে যাচ্ছি, পরিচালক হতে পারিনি, আমি অন্য কিছু হব। জীবনের সাফল্যের পথ একটা না, অনেকগুলো পথে সাফল্য হওয়া যায়, সফল হওয়া যায়। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ পৃথিবীর সব মানুষ সব সেক্টরে যে যার জায়গায় সফল হতে পারে, একজন কৃষক সে হিরো হতে পারে, একজন রিক্সাওয়ালা সে হিরো হতে পারে, প্রত্যেকটা মানুষ তার তার জায়গায় যে যার জায়গায় হিরো হতে পারে, এবং প্রত্যেকটা মানুষই হিরো, প্রত্যেকটা মানুষের ভেতর হিরো বাস করে, প্রত্যেকটা মানুষের ভেতর হিরো বাস করে, এবং হিরোটাকে জাগিয়ে তুলতে হয়। আমাকে জাগিয়ে তুলেছে আমার বন্ধুরা যারা আমাকে আঘাত করেছে, আমি প্রতিশোধ নিয়েছি সুন্দরভাবে, যে আমাকে আঘাত করেছে আমি তার উপকার করার চেষ্টা করেছি, তাকে নিয়ে অনেক জায়গায় গেছি তাকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত করে ছেড়েছি, আমার প্রতিশোধটা এইভাবে নিয়েছে। আমি বৃষ্টি, আমি এক বাড়িতে লজিং ছিলাম, বাচ্চাটা পড়া পারছিল না, আমি একটা থাপ্পড় দিলাম, আমাকে মহিলাটা বের করে দিলেন বৃষ্টি বাইরে, আমি বেরিয়ে হাঁটতে 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 দিকে রামপুরা গেলাম, আমার এক বন্ধু তখন মেসে থাকে, ওর কাছে গেলাম, ও পছন্দ করে নাই, আমি রাতের বেলা ওর কাছে গেছি, ঠিক আছে। এরপর আমি জার্নালিস্ট হই, একটু একটু করে উপরে উঠছি, ওর খুব শখ জার্নালিস্ট হবে, ওকে আমি নিয়ে আসি, একটা পত্রিকা চাকরি দেওয়ার ব্যবস্থা করি, প্রথমে ফ্রিল্যান্স লেখালেখি করতে পত্রিকা আমি লেখালেখি করার সুযোগ করে দিতাম, তারপর একটা পত্রিকা চাকরির ব্যবস্থা করলাম, তারপরে আটটা পত্রিকা, তারপর আটটা পত্রিকা, তারপরে একটা বড় টেলিভিশনে, এখন সে একটা লিডিং টেলিভিশনের অনেক বড় পোস্ট চাকরি করছে। আমার প্রতিশোধ নেওয়ার বিষয়গুলো এইভাবে এসছে, আমি সারা জীবন এইভাবে প্রতিশোধ নিয়েছি, এবং আমার আনন্দ এখানেই এখানেই। আর ওই যে বললাম না, জীবনে ফেলিউরটা কি, আমি আমি জিনিসটা ফেলিউর এই জিনিসটা ভাবতে আমি রাজি না। আমি হ্যাঁ, আমি আজকে ফেলিউর হয়েছি, আমি আগামীকাল আমি দেখিয়ে দেবো আমি পারি, পারি না এমন কিছু পৃথিবীতে নেই আমার কাছে মনে হয় না।
দ্যাট ইজ দ্য আলটিমেট ওয়ার্ড অব দিস এপিসোড, অ্যান্ড আমরা স্পেশালি থ্যাংকস জানাতে চাই মাহফুজ ভাইকে। মাহফুজ ভাই, আমি টু বি অনেস্ট একটা কথা বলি, আমি যখন আপনাকে নিয়ে শুরু করেছিলাম, যতগুলো সেলিব্রিটিকে নিয়ে আমি হ্যালো ইট 920 করেছি, আমার এক্সপিরিয়েন্স ভালো না। ভালো না মানে হচ্ছে এই কারণে যে আমাদের যারা মধ্যবিত্ত পর্যায়ের মানুষ, তাদের কিন্তু সম্মান জিনিসটা অনেক বড়, তারা এক্সপ্লোর করতে জানে না নিজেকে। কিন্তু যতটুকু আপনাকে নিয়ে গেছি আজকে শেষ করবো এখন এখানে, মানে এটুকু আসলে আপনাকে পার্সোনালি আমি বলতাম অনুষ্ঠান শেষ হওয়ার পরে, আমার মনে হয় আমার লিসনাররা জানুক, সেটা হচ্ছে আপনি নিজেকে হাইড করেননি, এবং প্রত্যেকটা জিনিস শুনে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি ইন্সপায়ার হয়েছে, আমার মনে হয় আমার লিসনাররা অনেক বেশি ইন্সপায়ার হয়েছে। আপনাকে স্পেশালি থ্যাংকস,
আমি অ্যাকচুয়ালি মিথ্যে বলিনি,
এবং আমি জানি আপনি মিথ্যে বলেননি,
তবে অনেক কিছু বলিনি, অনেক কিছু বলিনি, কিছু ইচ্ছে করে বলিনি, কিছু কিছু
মানুষের ভালোর জন্য বলিনি,
ভালোর জন্য বলিনি, কিন্তু যেটুকু বলেছি মিথ্যে বলিনি, অ্যাকচুয়ালি মিথ্যে বলিনি।
ওকে প্রিয় শ্রোতা, এখানেই শেষ হোক আজকের হ্যালো ইট 920। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ, তার ছবি জিরো ডিগ্রি 6 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে, সেই ছবির জন্য আমরা অন্তর থেকে শুভকামনা জানাবো, এবং যারা আজকে মাহফুজ আহমেদকে শুনেছে এখানে, তারা এই ফিল্ডটা নিয়ে হলে যাব, কতটুকু ভালো করেছে মাহফুজ আহমেদ সেটা আমরা দেখব। এই গানটি দিয়ে শেষ হচ্ছে আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আগামী বুধবার ঠিক রাত 11:20 আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই শেষের দিকে এসে, যারা 6 বছর আমাদের সঙ্গে ছিলেন এবং 7 বছরে আমরা পা দিলাম, আশা করছি তারা তুমুল উৎসাহে ব্যাপকভাবে আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবেন, আমরা আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগোতে চাই। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।
হ্যালো, হ্যালো, আমি জয়া আসান, শুনছো আমার আপকামিং মুভি জিরো ডিগ্রির অরিজিনাল সাউন্ডট্র্যাক যাও তুমি যাও হাতটা বাড়াও। গেয়েছেন সামিনা চৌধুরী, প্রবর রিপন, এক্সক্লুসিভলি অন এবিসি রেডিও FM 89.2।
যাও তুমি যাও হাতটা বাড়াও, ছুঁয়ে দাও আকাশের চাঁদ, আসো তুমি আসো আরো কাছে আসো, আসা যাওয়া চলছে আবাদ।
যাও তুমি যাও হাতটা বাড়াও, ছুঁয়ে দাও আকাশের ছাপ, আসো তুমি আসো আরো কাছে আসো, আশা যাওয়া চলছে।
জয়া আসান, শুনছো আমার আপকামিং মুভি জিরো ডিগ্রির অরিজিনাল সাউন্ডট্র্যাক যাও তুমি যাও হাতটা বাড়াও। গেয়েছেন সামিনা চৌধুরী, প্রবর রিপন, এক্সক্লুসিভলি অন এবিসি রেডিও FM 89.2।
Presents Hello 8920 Close Up, the closer the better.
This track was downloaded from FusionBD.com.